আসসালামু আলাইকুম। অদ্ভুতের 318তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। বেশ অন্যরকম একটা ওয়েদার চলছে চারপাশে। আপনারা কিন্তু অনেকেই মজা নেন, অনেকে বলেন যে বাবু ভাই শুধু ওয়েদারের কথা কেন বলেন। আমি বলেছি আপনাদেরকে ওয়েদারের কথা এই কারণে বলি যে যখন একটা এক্সট্রিম ওয়েদার চলে বা ভিন্নতা চলে আসে ওয়েদারে, তখন কিন্তু ভূতের গল্পের আসর জমে ওঠে, মানে ডিফারেন্ট লাগে আমাদের কাছে। তো এখন কিন্তু উদ্ভট একটা ওয়েদার চলছে, মানে ঢাকায়, আমি ঢাকায় বিশেষ করে বলছি, কোনো কোনো সময় ঠান্ডা ফিল হচ্ছে, বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে, আবার কোনো সময় হঠাৎ করে গরম লাগছে। এই ওয়েদারের তারতম্যের কারণটা আমি জানি না। যারা নর্থ আমেরিকা আছেন, পিপুল স্নোফল আপনারা এক্সপিরিয়েন্স করছেন, বেশ ভয়ঙ্কর রকম স্নোফল হচ্ছে এখানে, স্নো স্টর্ম হয়েছে, আর এখন তাদের তাপমাত্রা কমার, মানে একটা শৈত্য প্রবাহর তারা আভাস পাচ্ছেন সামনে। তো উদ্ভট ওয়েদারের কারসাজি চলছে চারিপাশে। যাই হোক, এর মাঝে কিন্তু ভূতের ঘটনা বেশ জমে উঠবে। আমাদের এই দেশের কুয়াশা মাখা এই ঠান্ডা এবং উষ্ণ ওয়েদারের মিশ্রণে, অথবা নর্থ আমেরিকার সেই স্নোফলের মাঝে খারাপ লাগবে না। আপনারা যারা অদ্ভুত শুনছেন, শুনতে থাকুন, আমার মনে হয় ভালোই লাগবে আপনাদের। তো এখন আমি আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে। আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। এই ঘটনাটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোন একটা জেলা থেকে আমাদেরকে শেয়ার করেছেন একজন, তিনি ছদ্ম নামে শেয়ার করেছেন। তো তিনি এখানে তার নাম লিখেছেন অগ্নিবীণা। তিনি বলেছেন বীণা নামে ডাকলেই হবে। তো আমি তার এই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করব। তিনি লিখেছেন আমি যেন আমার মতো করে শেয়ার করি, তো আমি সেটাই করব। আর তিনি এই ঘটনাটি শুনেছেন, মানে বিস্তর শুনেছেন তাদের ম্যানেজার কাকুর কাছ থেকে। তাদের একটা আড়ত আছে, সে আড়তের ম্যানেজার কাকুর কাছ থেকে। আর এই ঘটনার সাথে তাদের এই আড়তের পুরনো ইতিহাস জড়িয়ে আছে। আড়তটা এমন একটা জায়গায়, এটা হচ্ছে একটা জমিদার বাড়ি আছে সেখানে, বেশ পুরনো জমিদার বাড়ি, এবং সেই জমিদাররা আসলে বীণাদেরই পূর্বপুরুষ। এই কারণেই তিনি তার আইডেন্টিটি হাইড করেছেন, এবং তিনি এখানে যেসব চরিত্রের নাম বলবেন সেগুলো তিনি ছদ্ম নাম ব্যবহার করেছেন। যাই হোক, তাদের আড়তটা এখন ব্যবহার হয় আড়তের পাশে, তাদের পুরো জমিদার বাড়ির আরো অনেক অংশ পড়ে আছে, সেগুলো খুব একটা ব্যবহার হয় না, এগুলো বন্ধই থাকে। এবং এই বাড়ির নিচের কয়েকটি কামরা এখন খোলা হয় এই পাশে, আর এই পাশের আড়তটা আছে যেটি নাকি সেখানকার নদী সংলগ্ন, যেখান থেকে তাদের যে ব্যবসা পরিচালিত হয়। যাই হোক, বীণা সেখানকার ইতিহাস নিয়ে বলেছেন। তো বীণা ছোটবেলার থেকে খুব কিউরিয়াস ছিল তাদের এই বাড়ি নিয়ে, সে চেষ্টা করত পাশের অংশেও যেতে, সেখানে দেখতে কি কেমন কি, কারণ তার কাছে খুব মিস্টেরিয়াস লাগতো যখন এখানে আসতো। সে নিজে কিন্তু এখানে থাকে না, সে থাকে অন্য জায়গায়। তো তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসতো তার বাবার সাথে মাঝে মাঝে। তো তার বাবা গাড়ি পার্ক করতেন তাদের এই জমিদার বাড়ির যে খোলা অংশটা সামনের সেখানে, এবং সেখান থেকে তাকে নিয়ে তার বাবা হেঁটে হেঁটে যেতেন। তো তার বাবা, তিনি খেয়াল করেছেন যে বিনার বাবা নাকি সবসময় দোয়া পড়ে ফু দিয়ে দিতেন তাকে, এখানে আসার সময় দোয়া পড়ে ফু দিয়ে আনতেন এবং তাকে বলতেন কোথাও এদিক ওদিক যাওয়া চলবে না, হাত ধরে যেতে হবে। তো যাই হোক, সে যখন হেঁটে আসত, হেঁটে এসে তাদের আড়তে বসত, আর ছোটবেলা থেকে বিনার কাছে কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ মনে হতো সেখানে, কারণ এই যে পুরনো জমিদার বাড়ি, সে জানতো যে তাদের পূর্বপুরুষের এই জায়গাটা, তাদের পূর্বপুরুষের এবং এটা রয়ে গেছে। তো সে যখন আসতো, এসে ঢুকতো, তার কাছে মনে হতো অনেক পুরনো, তাকিয়ে দেখতো দরজাগুলো কি সুন্দর শেপ করা এবং কারুকাজ করা আশেপাশে, এবং কাঠের ভারী দরজা, এবং সেগুলো রংগুলো এখনো চটে গেছে, হয়তো মাঝখানে রং করা হয়েছিল, তো মানে অন্যরকম লাগতো সেই গড়া, তারপর যে ঘুলঘুলির যে কাঁচ, সেটা রং, সেগুলো সব অন্যরকম ছিল। তো বিনা গিয়ে বসতো আর কি, তাদের ওই আড়তের সেই গদিতে বসতো, বা মাঝে মাঝে ইজি চেয়ার ছিল একটা, সেটাও তাদের পূর্বপুরুষের, সেখানে বসতো, বসে তার কাছে অন্যরকম লাগত। যাই হোক, বিনা বলেছে যে এখানকার ইতিহাস সে শোনে সেই কাকুর কাছে। তো একদিন তার বাবার সাথে সেখানে গিয়েছে, এবং যাওয়ার পরে তার বাবা আরো কয়েকজনের সাথে এই ব্যবসায়িক কথাবার্তা বলতে বলতে চলে গেছে সামনে। বিনার কাছে কেন জানি মনে হচ্ছিল যে তাদের যে এই পেছনের অংশ, এই যে আড়তের পেছনের অংশ, অফিস ঘরের পেছনের অংশ, যেটা যেটাকে অফিস ঘর বানানো হয়েছে এখন, বেশ পুরনো বিল্ডিং, কিন্তু সেই এরকম উঁচু ছাদ, এবং সেই ছাদ থেকে লম্বা লোহা দিয়ে ফ্যান ঝুলিয়ে নামানো হয়েছে, সিলিং ফ্যান। তো তার কাছে মনে হচ্ছিল এই পেছনের যে অংশটা, সেখানে জানলা দিকে একজন তাকিয়ে আছে, সে চেহারা দেখতে পাচ্ছে না, মনে হচ্ছে যে আপছা একটা মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে আপছা অবয়ব বোঝা যাচ্ছে মানুষের। তো বিনা অনেকক্ষণ তাকিয়েছিল, তো তারপর দেখলো যে ওখান থেকে মনে হলো শীষ বাজালো মুখ দিয়ে, মানে একটা শীষ বাজায় যেরকম মানুষ এরকম। তো বিনা শীষটা শুনে কেমন জানি তার কাছে গায়ের মধ্যে ছমছম করে ওঠে, একটা শীতল স্রোত নেমে যায়। সে তখন ছোট, তার বয়স 11-12 এরকম, তো সে একটু ভয় অনুভব করা শুরু করে। তো সে আস্তে করে ওখান থেকে উঠে ম্যানেজার কাকুর কাছে যায়। তো ম্যানেজার কাকু কিন্তু তার মতো লিখছিলেন, এই শীষের শব্দ তিনি শোনেন নাই, মানে খুবই আশ্চর্য, বিনা কিন্তু খুব তীক্ষ্ণভাবে শুনেছে। তো বিনা ম্যানেজার কাকুকে বলে যে এরকম হাত দিয়ে গায়ে বলে, তো কাকু এরকম তাকায় তার দিকে, তো বলে যে ওখানে কে জানলার দিকে তাকায়, বলে শীষ দেয় কে, তার কাছে কিন্তু ভয় লাগছে। তো ম্যানেজার কাকু জানলার দিক তাকায়, তিনি মনে হয় কিছু দেখতে পান না, বাট তিনিও ভয় পান। তিনি বিনাকে বলেন যে আসো মা, আমরা বাইরে দাঁড়াই, বলে তাকে নিয়ে বাইরে চলে যান এবং সেই বারান্দায় হাঁটাহাঁটি করতে থাকেন। তো মানে ওই দিন তার বাবা আসলে সাথে চলে যায় বিনা। তো বিনা রাতের বেলা অনেক জ্বর আসে তার, মানে জ্বর এসে যায় এবং সে দুঃস্বপ্ন দেখতে থাকে, তার কাছে মনে হয় যে তাদের বাড়ির জানালেও এরকম কেউ আছে। তো যাই হোক, সে ভয় পায় দিন তার, কিন্তু বাসায় কিন্তু সে বলে নাই কাউকে যে কিভাবে হয়েছে। তো যাই হোক, এরপর বিনা নেক্সট যেদিন আসে তাদের আড়তে তার বাবার সাথে, সে তার সেই ম্যানেজার কাকুকে বলে যে ওইখানে আমি কি দেখছিলাম। তার মনের মধ্যে কিউরিয়াসিটি, সে যেতে চায় ওদিকে। কাকু বলে না না না, ওদিকে যাওয়া যাবে না, মা আম্মা যান, ওখানে যাওয়া যাবে না। তো বলে কেন, কি হয়েছে, কেন যাওয়া যাবে না? বলে ওইখানে ভূত আছে। যে ভূত আছে শোনার সাথে সাথেই বিনার সারা শরীরে রোম দাঁড়িয়ে যায়। ভূত আছে বলে হ্যাঁ, যে বিনা বলে যে আমার মনে হয়েছিল যে এই বাড়িতে ভূত আছে অনেক পুরনো। তো যাই হোক, তো সেই কাকু তাকে বলে যে ভূত আছে, তো ওদিকে যাওয়া যাবে না। তো সে কাকুর সাথে অনেক অনুনয় বিনয় করে, কি আছে কিরকম কি, তো কাকু তাকে বলে না। এরপর অনেক বছর পর বিনার সুযোগ হয় সে কাকুর কাছে এই ঘটনা শোনার। কাকু তাদের বাড়িতে বেড়াতে আসছিলেন এবং তা ওই বৃষ্টির দিন, এবং সেই দিন তাদের বাড়িতে অনেক মানে ছোটখাটো যে ভাজা পোড়া খানা পিনার আয়োজন চলছিল। তো বিনা তখন কিন্তু অলরেডি ইউনিভার্সিটিতে পড়ে, তো বিনা তখন ছুটিতে আসছে বাড়িতে। তো সে গল্প করতে করতে কাকুকে বলেন যে কাকু, আপনি বলছিলেন আমাদের বাড়িতে ভূত আছে, ওই বাড়িতে আপনাদের ওইখানে আরো। তো বলে বলছিলাম নাকি, হ্যাঁ হ্যাঁ সেই। তো সে তখন চেপে ধরে যে আমাকে বলতে হবে ঘটনা, ওখানে কি ভূত আছে কি। তো তখন সেই ভূতের আড্ডার মধ্যে আরো দু একজন চলে আসে, তার কাজিনরা। তো জিজ্ঞেস করে, সে কাকুকে চেপে ধরা হয়। তো কাকু তখন একটা ঘটনা বলে সেখানকার, আর সেই ঘটনা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং, বেশ ভয়ের। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। বিনার পূর্বপুরুষ একজন ছিলেন অনেক আগে, সেটা আজ থেকে অনেক বছর আগে। সেই সময় সেই এখানে ব্রিটিশদের রাজত্ব ছিল। তো সেই সময় জমিদার ছিলেন তার সেই পূর্বপুরুষ, তার নাম এখানে আমরা ধরে নিলাম অনল, অনল চৌধুরী। তো অনল চৌধুরী তখন যুবক এবং তিনি একটু যথেচ্ছাচার করতেন, এরকম একজন মানুষ ছিলেন। কারণ তিনি তার বৃদ্ধ বাবার কাছ থেকে সব দায়িত্ব বুঝে নিয়েছিলেন এবং তিনি নিজের মতো সব চালাতেন, নিজের মতো করতেন। তো তার বেশ বিভিন্ন রকমের সঙ্গ তৈরি হয়েছিল, আরো অনেক মানে ক্ষমতাবান মানুষ অন্য জায়গার জমিদার তাদের সাথে তিনি সময় কাটাতেন, নিজের মতো ঘোড়া নিয়ে ঘুরতেন, দাবা খেলতেন, তার শতরঞ্জি ছিল সেখানে বসে দাবা খেলতেন। তো এগুলো করতে করতে তার মাঝে এই তন্ত্রমন্ত্রের একটা শখ জেগে উঠে এবং এগুলো করতে করতে উনি একটু বেশি করে ফেলেন আর কি, বিভিন্ন রকমের কর্মকাণ্ড আর কি। এই তন্ত্রমন্ত্র থেকে তিনি চলে যান এই ব্ল্যাক আর্ট চর্চায়। তো সেগুলো করতেন তিনি, মানুষজন তাকে অনেকে ভয় পেত, এড়িয়ে চলত, এবং সেখানকার যিনি পুরোহিত ছিলেন তিনিও তাকে মানে পছন্দ করতেন না তার এই তন্ত্রমন্ত্রের জন্য, এবং এই অনল চৌধুরী এগুলোর ধারও ধারতেন না। তার বৃদ্ধ বাবা তাকে অনেকবার বলছিল যে তুই এগুলো করিস না, তুই কি শুরু করছিস এখানে, তিনি এগুলো শুনতেন না। এর মাঝে তার কিছু ব্যাপার ছিল, তিনি মানুষকে অত্যাচার করতেন, অত্যাচারটাও তার এই রিচুয়ালের অংশ ছিল। এবং তিনি কাজগুলো করতেন তাদের বাড়ির এক পাশে, মানে বাঁ পাশে একটা এরকম আলাদা রকম ই ছিল আর কি, একটা প্যাসেজের মতোই, সেখানে সোজা গেলে তাদের একটা বিল্ডিং ছিল, এই বিল্ডিংটা হচ্ছে নদীর সাইডে। তো সেখানেই তিনি এই কাজগুলো বেশি করতেন। তো বিভিন্ন রকমের মানে চর্চা তার হতো, বিভিন্ন রকম কাজ করতেন এবং তিনি বিভিন্ন জায়গা থেকে এরকম জাদুকরদের সাথে দেখা করতে তাদের ডেকে আনতেন করতে করতে। তো তিনি নাকি একবার একটা রিচুয়াল করতে যান সেখানে, সেই রিচুয়ালের মধ্যে তার ব্যাপারটা ছিল তিনি কোন একটা বলি দেবেন। তো সেটা করতে গিয়ে তিনি একটা ভেজাল করে ফেলেন। তো ভেজালটা করে ফেলে মানে তার সমস্যা হয়ে যায় যে রিচুয়ালটা ঠিক মতো করতে পারেন না তিনি। তো সেটা করার পরে যেটা হয় যে তার মানে মুখের যে মুখ বেঁকে যায়, তার জীব অর্ধেক প্যারালাইজ হয়ে যায়। তো অনেক চেষ্টা করা হয় অনল চৌধুরীকে ঠিক করার, তার বৃদ্ধ বাবাও চেষ্টা করেন যে না মানে তিনি ঠিক আর হন না, মানে পক্ষাঘাতগ্রস্ত একজন মানুষ হয়ে যান। এবং তিনি ভয় পেতেন, সে ভয়টা অন্যরকম ছিল। এবং ওই জমিদার বাড়িতে অনেকেই ভয়ের বিভিন্ন রকমের জিনিস দেখা শুরু করে, যেমন সন্ধ্যার পর সেই বাড়ির যারা কাজের মানুষ ছিল তারা ভয়ে চলাফেরা করত না, কারণ তারা দেখত যে তাদের যে এই বাঁ পাশের করিডোরে ওখান দিয়ে কি একজন আসছে, একটা মানুষ, তার মানে মুন্ডু নাই, সে হেঁটে হেঁটে আসতেছে এবং সে মনে হচ্ছে যে বিভিন্ন দরজা ধরে ধরে দেখতেছে। তো এই দৃশ্য সবাই একসাথে দেখতে এমন কিন্তু না, হঠাৎ কোন একজন পরিচারক বা পরিচারিকা রাতের বেলা যাচ্ছে এই ঘর থেকে ওই ঘরে, কোন একটা জিনিস নিয়ে যাচ্ছে বা কাউকে কিছু দিয়ে আসতে যাচ্ছে, তখন তাদের চোখে পড়তো এটা। তো যে কোনো একজন দেখে হয়তো ভয় চিৎকার করে উঠতো বা দৌড় দিত ওখান থেকে, হাত থেকে জিনিস ফেলে দিত। তো এটাতে অন্যরা শুনত এবং দেখা যেত যে আরেকজনও এরকম দেখছে। তো তাদের মধ্যে এই জিনিসটা একটা মানে কথাই হয়ে যায় যে তারা এরকম কিছু দেখছে এখানে। আবার দেখা যেত যে গভীর রাতে আর্তচিৎকার আসতো ওই যে যে প্যাসেজের শেষে যে ঘরটা যেখানে নাকি রিচুয়াল করত অনল চৌধুরী, সেখান থেকে একেবারে বুক ফাটা আর্তনাদ, চিৎকার, ভয়ঙ্কর ঘর 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 শব্দ, ভয়ঙ্কর শব্দ। এগুলো শুনে পরিচারক পরিচারিকারা একদম থাকতে চায় না সেখানে, তারা গিয়ে ওই অনল চৌধুরীর যে বাবা ছিলেন তাকে বলেন যে হুজুর আমরা থাকতে চাই না এখানে। তো তিনি বলেন যে তোমরা না থাকলে কিভাবে হবে, বলে যে না আমরা এখানে থাকতে চাই না, আমাদেরকে সরায় দেন, আমরা দরকার হলে এই বাড়ির অন্য কোথাও যাই, আপনাদের এই মূল ভবনের কাছে আমরা নাই, আমরা আমাদেরকে মাফ করেন। তো অনল চৌধুরীর বাবা কিন্তু এতটা কঠিন মানুষ ছিলেন না, তো তিনি নিজেও এই শব্দ শুনছেন বা তিনি নিজেও আশ্চর্য জিনিস দেখছেন। তো এগুলো দেখে তিনি বুঝতে পারেন যে এগুলো আসলে তার ছেলের কর্মফল। তো তিনি আসলে মানে এটা নিয়ে চিন্তা করেন যে এটা কেমন হলো, মানে তার মাথার মধ্যে এগুলো কাজ করতে থাকে না। তো তিনি উপায়ন্ত না দেখে তার ছোট ছেলে রতন চৌধুরী, ধরে নিলাম তার নাম, তিনি বিলাতে গিয়েছিলেন পড়াশোনা করতে, তিনি পাঠিয়েছিলেন তাকে রতনকে ওখানে পড়াশোনা করতে। চিন্তা করেছিলেন অনল যেহেতু এই দিকটা সামলাচ্ছে, রতন বিলেতে যাক পড়াশোনা করুক, তিনি চাইতেন যে রতন উকিল হয়ে আসুক। তো তিনি রতনকে পাঠিয়েছিলেন, কিন্তু তার বড় ছেলের এই অবস্থা, বাড়িঘরের অচল অবস্থা দেখে তিনি রতনকে চিঠি লেখেন, বলেন যে তোমার দেশে আসা জরুরি এবং দেশে আসলে তোমার সাথে কথা বলতে হবে, তোমার বড় ভাই এখন পক্ষাঘাতগ্রস্ত। এবং তিনি জানেন যে তার এই বড় ভাইয়ের খবর তিনি জানিয়েছিলেন তাকে আগেও যে সে এরকম অসুস্থ হয়ে গেছে। তো রতন তার চিঠি পর বেশ কয়েক মাস পরে দেশে চলে আসেন। তো দেশে ফিরে এসে রতন তার পরিবারের অবস্থা দেখে বেশ অবাক হন, কারণ তিনি আগেই তার মা গত হয়েছিলেন, আগেই তিনি বিলেত যাওয়ার আগেই গত হয়েছিলেন। তো তিনি ভেবেছিলেন তার বাবা এবং তার বড় ভাই গুছিয়ে নেবে। তো বড় ভাইয়ের এই অবস্থা দেখে রতনের একটু কষ্ট হয়, কারণ বড় ভাইকে দেখে এসে নিতে পারে না যে এরকম কিভাবে হয়েছে। তো তিনি তার বাবার সাথে কথা বলেন, বাবা বলে যে তোমার বড় ভাই এই ধরনের ম্যাল প্র্যাকটিসে জড়িত হয়ে গেছিল, এর জন্য তার এই অবস্থা। তো রতন জিনিসটা মেনে নিতে পারেন না। রতন বলে যে আমি দাদার সাথে বসবো, রাতের বেলা দেখি কি অবস্থা। দাদা নাকি ভয় পায়, বলে যে হ্যাঁ তোমার যে বৌদি সেও কিন্তু তোমার দাদার আশেপাশে থাকে না এখন, মানে সে অন্য রুমে থাকে, অন্য কামরায় থাকে, এবং তোমার দাদাকে যে দেখাশোনা ঠিক মতো করছে সেটাও আমি বলতে পারবো না, কারণ তোমার দাদা এরকম আচরণ করে সন্ধ্যার পর, রাত হলে বলার মতো না। তো রতন তখন তার বাবাকে জিজ্ঞেস করে যে দাদা কি করতো, মানে কিভাবে এরকম হলো। তো বললো যে আমি তো খুব বেশি জানি না, তবে সে অনেক উল্টাপাল্টা কাজ করতো, সে আমার কথাও শুনতো না। কিছু কিছু জিনিস তাকে বলে তার বাবা, যেটা আমি জানতাম এরকম এরকম, এছাড়া সে কি করতো আসলে এত আমি ডিটেলস বলতে পারবো না, আমি জানি না, তোমার বৌদির সাথে কথা বলো। তো রতন তার বৌদির সাথে কথা বলেন যে কি হয়েছিল। তো বৌদি তাকে বলে যে মানে তিনি কাঁদেন, কেঁদে বলেন যে আসলে তোমার দাদা আমার কথা শুনতো না, সে একদমই শুনতো না, তার মধ্যে অনেক উল্টাপাল্টা অভ্যাস এসে পড়ছিল, সে কালো জাদুর চর্চা করত, এবং তার সাথে তিনি কয়েকজনের নাম বলেন যে অমুক অমুক যুক্ত ছিল, তারা তো আর এখন আসে না তাকে দেখতে। তো বলে যে দাদা কি হয় সন্ধ্যার পর, আপনিও থাকেন না, বলে আমার ভয় লাগে। তার বৌদি বলে আমার ভয় লাগে, বলে মানে, বলে তোমার দাদা সন্ধ্যার পর কেমন জানি অতি মানে অপ্রকৃতিস্থের মতো আচরণ শুরু করে, স্বাভাবিক সময় যেরকম থাকে সেরকম থাকে না, সে অপ্রকৃতিস্থের মতো আচরণ করে, সে মনে হয় যে তার আশেপাশে আরো বাতি জ্বালিয়ে দিতে বলে, এবং এক পর্যায়ে সে চিৎকার শুরু করে, চিৎকার করে কান্না শুরু করে, এবং সে ভয়ে দরজার দিকে তাকিয়ে থাকে, এরকম মানে কুকড়ে যায়, এবং অনেক সময় আমার গায়েও জিনিসপত্র ছুড়ে মারে এদিক ওদিক থেকে। তো এইগুলো তো নেয়ার মতো না। তো রতন শুনে বলে আচ্ছা আমার আসলে বের করা লাগবে যে দাদার কি হয়েছে, কেন এরকম হলো, এটা তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো তার বৌদি বলে যে আমি জানি না, একদিন হঠাৎ এরকম সে কোনো একটা কিছু করতে গিয়েছিল পাশের ওইখানে, এবং এরপর থেকে তার এই অবস্থা। তো রতন বলে কি করতে গেছিল, বলে কোনো একটা রিচুয়াল আমি জানি না, তবে আমার মনে হয় বলি সংক্রান্ত কোনো ব্যাপার আছে। তো রতন একটু আটকে ওঠে, সে জিনিসটা ওইভাবে নিতে পারে না। তারপরও সে তার বৌদির কাছ থেকে তার দাদার বন্ধু বান্ধবদের কয়েকজনের নাম নেয় যারা তার সাথে সবসময় চলাফেরা করত বা তার সাথে এইসব অ্যাক্টিভিটিতে থাকত। তো এদের কয়েকজনের সে নাম নেয় এবং সে তার দাদার একজন অ্যাসিস্ট্যান্টের নাম পায়, সেটা তার বৌদি দেয়, বলে যে তোমার দাদার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, যে নাম ছিল সলিল। তো সলিল কিন্তু তাকে অনেক রকম সাহায্য করত এইসব ব্যাপারে, সে কি করতো না করতো সলিল অনেক কিছু অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে জানতো। তো তুমি যদি সলিলকে জিজ্ঞেস করো সলিল হয়তো তোমাকে আরো তথ্য দিতে পারবে। যাই হোক, সে তার ভাবির সাথে কথা বলে সে মোটামুটি সেখান থেকে চলে আসে এবং সে তার টুকিটাকি বাবার এই ব্যবসাগুলো বুঝে নিতে থাকে। এর মাঝেই সে খোঁজ লাগায় মানুষ দিয়ে, খোঁজ লাগিয়ে দেখে যে সলিল যেখানে ছিল, সলিল আগে যেখানে থাকতো, সলিল প্রথমে এই বাড়িতেই থাকতো, এরপর এখান থেকে চলে গেছে, মানে সেখান থেকে বাড়ির যারা কোয়ার্টার ছিল আর কি, যেখানে অন্যান্য ভৃত্যরা থাকতো এরা থাকতো, তো সেখানেই একটা জায়গায় সলিল থাকতো একটা আমরায়, পরে ওখান থেকে চলে গেছে এবং বাইরে থাকতো, আর এখন সলিলকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো সে লোক লাগায় খুঁজে বের করে সলিলকে, এবং সলিলকে সে নিয়ে আসে ওখানে, মানুষ দিয়ে ধরায় আনে আর কি তার লোকজন দিয়ে। তো তারপর জিজ্ঞেস করে যে সলিলকে যে তুমি আমাকে বলো যে দাদা করতো কি এবং কি কি ব্যাপার। তো সলিল প্রথমে গাই গুই করে প্রথম স্বীকার না করলো, মাপ টাপ চায়, বলে যে আমাকে এগুলোর মধ্যে নিয়েন না, আমি ভয় পাই, আপনি তো দেখছেন বড় সাহেবের কি হয়েছে, আমি অনেক ভয় পেতাম, আমাকে অনেক ভয় দেখে, তো অনেক রকম সমস্যা হতো, আমি অনেক অনেক বড় বড় পুরোহিতের কাছে গিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এখন একটু দূরে আছি এসব থেকে, আমি তো নিজে কিছু করি নাই, সব কিছু করছে বড় সাহেব, আমাকে জাস্ট যা বলছে ম্যানেজ করে দিতে আমি ম্যানেজ করে দিছি। তো তিনি বলেন যে তারপর আমাকে বলো কি হয়েছিল, মূল ঘটনাটা আমি শুনতে চাই। তো সলিল বলতে থাকে না, সলিল মানে গাই গুই করতে থাকে, তখন তিনি ধমক দেন, তুই তুই করে বলা শুরু করে, নাই তুই বল, দেখ তোরে আমি কি করি, আমি তোরে তোরেই আমি যে এটা শাস্তি দিব এটার জন্য আমার দাদার যা হয়েছে। তো সলিল তখন ভয় পায়, রতন চৌধুরীর যে এরকম বলার স্টাইল ছিল, ধমক ছিল, সেটাতে তিনি ভয় পান। ভয় পেয়ে সলিল তখন বলে যে আপনার দাদা বড় সাহেব ওই দিন তিনি তার সিদ্ধির শেষ প্রান্তে গেছিলেন, তিনি একটা বলি দিতে গেছিলেন, এবং ওইটা দিতে যে তিনি সঠিকভাবে কাজটা করতে পারেন নাই, যদ্দূর আমি জানি যে অপদেবতাকে ওখানে নিয়ে আসার কথা আর কি, সেই তার বলির উপরে তারপরেই করার কথা, কিন্তু তার মধ্যে কিছু একটা গোলমাল করে ফেলছিলেন এবং তিনি ভয় পাইছেন, এটাতে তার এই অবস্থা হয়েছে। তো রতন শুনে, তার কাছে প্রসিজারটা শুনে একটু ভয় লাগে, সে চিন্তা করে যে এইটা কেমন কথা। যাই হোক, তিনি সলিলকে বলে যে তোর এখন আমি ঠিকানা ঠিক করে দিয়েছি, তুই ওখানে থাকবি এবং আমি যখন বলবো তুই আমার মতো কাজ করবি, তুই আমার আন্ডারই কাজ করবি আবার। এই বলে রতন তাকে ধমক দেন, বলেন তোকে যে এখান থেকে পলাইতে না দেখে, পলাইলে কিন্তু তোর ধরাই নিয়ে আসবো আমি দূর থেকে। তো সলিল ভয় ভয় থাকে, অনেক অনুনয় বিনয় করে তাকে যে আমাকে ছেড়ে দেন, আমাকে এগুলোর মধ্যে নিয়েন না। কিন্তু রতন আর শোনেন না কথাটা, তিনি তার মাথার মধ্যে কেমন রোগ চেপে যায়, মানে রোগটা চাপে কিসের উপর সে নিজেই জানে না, তার রোগটা চাপে হচ্ছে সেই যে অবদেবতা বলছে সেটার উপরই তার রোগটা চাপে। কারণ সেও তার দাদার মতোই অনেকটা অহংকারী মানুষ এবং তার কাছে মনে হয় যে এরকম ভাবে ক্ষতি করছে ব্যাপারটা কি, কিন্তু সে আসলে তার সে যেহেতু মোটামুটি এখানেও মোটামুটি ভালোই শিক্ষা দীক্ষা নিয়েছিল, তিনি শহরে গিয়ে পড়েছিলেন, সেখান থেকে পরে বিলেতে যান, তো তার মধ্যে কিন্তু এই ধরনের চিন্তাভাবনা আসা উচিত না, কিন্তু তার মধ্যেও এরকম একটা চিন্তা আসে যে আমার দাদা যাই করছে তার তো এরকম হতে পারে না, তার জীবনটা শেষ হয়ে গেছে, সে এখন কথা বলতে পারে না, ভয় পায়, অন্যরকম একটা অবস্থা, কবে তার কি হয় তার ঠিক নেই। তো সে চিন্তা করে যে দাদার বন্ধু কে আছে তার সাথে কথা বলি। তো সে একদিন সময় করে তার দাদার বন্ধুর বাড়িতে যায়। তো সেই বাড়িতে গিয়ে দেখে সেই বাড়িটাও একেবারে অন্যরকম, তার কাছে কেমন যেন গা ছমছম করে। সেই গিয়েছিল সন্ধ্যার দিকে, দেখে বাড়িটা একেবারে নিরিবিলি, মানে খুবই নিরিবিলি একটা বাড়ি, এবং এটা আরো আগের থেকে তাদের জমিদারি ছিল কিন্তু এখন অনেকটা মানে পড়ন্ত দশা এরকম একটা অবস্থা। তো সেই বাড়িতে যখন তিনি ঢুকতে যান তখন মানে শীতের সময়, শীত আসি আসি করতেছে, এরকম কুয়াশায় ছেয়ে গেছে বাড়ির আশেপাশে। তো ঢুকতে গিয়ে দেখেন অসংখ্য জবা গাছ সেখানে দুই পাশে মানে লাগানো তাদের যে এন্ট্রেন্সের পাশে, এর পাশ দিয়ে তিনি যাচ্ছেন এবং দেখতেছেন রক্ত জবা ফুটে আছে এরকম। তো কেমন জানি পড়ন্ত সন্ধ্যার মধ্যে তার কাছে জানি কেমন লাগে। তো হাঁটতে হাঁটতে তিনি যখন যান সেই বাড়ির আঙ্গিনায় ঢোকেন, দেখেন যে দুইটা এরকম বড় বড় কালো কুকুর মানে বাঁধা তাকে দেখে গড়গড় গড়গড় করতেছে। তো রতন চৌধুরী নিজে তো আসলে তিনি একটু অভিজাত মানুষ, তিনিও এটাকে এতটা কেয়ার করেন না, তিনি বিলেতে ছিলেন, অনেক বড় বড় মানুষের সাথে তার চলাফেরা ছিল। তো তিনি কুকুর দেখে ভয় পাওয়ার মানুষ না, তো কুকুরগুলা বেশ উদ্ধত ছিল আর কি, তাকে দেখে ঘরঘর করতেছে। সন্ধ্যার সময় কেমন জানি জায়গাটা মানে খোলা একটা জায়গা, মাঝখানে একটা ফোয়ারার মতো বানিয়েছিল, ওই পুরনো জমিদার বাড়ির ওইখানে ফোয়ারার মতো বানিয়েছিল এবং এক পাশে তাদের ওই দরজার সাথে বেঁধে রাখা। তো ওই পাশ থেকে একজন হাঁক দেন তাকে, বলে যায় কে? তো তিনি বলেন যে আমি রতন চৌধুরী, অনল চৌধুরীর ছোট ভাই। তো তখন ওখান থেকে শুনে তিনি বলে যে যিনি ছিলেন ওখানে তিনি বলেন যে ও আচ্ছা 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 আসুন আসুন বলে তিনি হেঁটে আসেন এবং তার কুকুরগুলো গড়গড় করতেছেন, তাদেরকে হাত দিয়ে ইশারা করে তার একদম তার হাতের ইশারাতেই চুপ হয়ে বসে পড়ে এখানে। তো তিনি তাকে নিয়ে যান রতনকে তার কামরায়, যে দেখে যে বড় একটা কামরা, বেশ বড়, এর অনেক বুকশেলফ, অনেক অনেক বই রাখা সেখানে। তো রতন চেষ্টা করতেছিল পড়ার সেগুলোর নাম দিয়ে, তো তিনি কয়েকটা নাম পড়েন সেগুলো ইংরেজিতে এবং তিনি মানে দেখেন যে ওগুলো যেই কথাগুলো লেখা, আমি নামগুলো এখানে বললাম না, ওখানে বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত বই আছে, কিছু ইংরেজি পড়েই তিনি বুঝতে পারছেন এখানে। তো তিনি যার সাথে কথা বলতে আসছেন তিনিও কিন্তু জমিদারের সন্তান, তার দাদার থেকেও একটু বড় বয়সে বোঝা যাচ্ছে, কাঁচা পাকা চুল, মোটা ফ্রেমের চশমা পরা, তো তার দিকে তাকায় আছেন অর্থপূর্ণ দৃষ্টিতে। সন্ধ্যা ঘনে আসছে, ঘরের মধ্যে কিন্তু একটা বাতি মানে জ্বলতেছে, সেই বাতির উজ্জ্বলতা অনেক বেশি, কারণ মনে হচ্ছে যে বাইরের যে চিমনিটা সেটা মনে হয় ম্যাগনিফাইং গ্লাস বা কিছু দিয়ে বানানো, মানে আলোটা বেশ ছড়াচ্ছে এদিকে, কেমন যেন একটা ভৌতিক পরিবেশ। তো তিনি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় আছেন রতন চৌধুরীর দিকে, বলতেছেন যে কি ব্যাপার, মানে কিছু জানতে এসছেন? তো বলতেছেন যে আমার দাদার খবর তো জানেন, আপনি তার বন্ধু ছিলেন? মানে হ্যাঁ ছিলাম, আমরা একসাথেই ঘুরতাম ফিরতাম, অনেক ভালো আড্ডা হতো, আপনার দাদা অনেক ভালো মানুষ ছিলেন। বলে ছিলেন বলছেন কেন? বলে যে এখন তো আর উনি ওরকম নেই। তো তখন রতনের একটু রাগ উঠে, বলে যে দাদা কেন নেই, এটা তো আমার মনে হয় আপনারও কিছুটা এখানে জানার কথা বা আপনাদেরও কিছু দায়িত্ব আছে এখানে। তো হেসে বলে আমাদের কি দায়িত্ব, আপনার দাদা যা করতে চেয়েছিলেন সেটা করছেন, তিনি পারেন নাই, আটকাই গেছেন। তো বলে যে কি করতে চেয়েছিলেন? বলে আপনাকে কেন বলবো, রতনকে বলে আপনাকে কেন বলবো। তো বলে দেখেন আপনি যদি আমাকে না বলেন আমি এমনিও জানবো, আপনি বললে ব্যাপারটা সহজ হবে, কারণ দাদার এই পরিণতির জন্য দায় তার বন্ধুদের উপরও বর্তায়। বন্ধুদের আগ্রহী কিন্তু তার এই আগ্রহ জন্ম নয়, কেন আমি তাকে যতদূর চিনি তার এই ব্যাপারে খুব একটা আগ্রহ ছিল না, প্ল্যাকার্ডের কথা বলছি, এই ব্যাপারে তার আগ্রহ খুব একটা ছিল না। হয়তো তার বন্ধুদের মাঝেই কেউ কেউ তাকে এইদিকে ধাবিত করেছে। তখন ওই ভদ্রলোক হাসা শুরু করেন, হাসতে হাসতে একেবারে নুয়ে পড়ছেন। তো একসময় হঠাৎ হাসি থামিয়ে দিয়ে বললেন, দেখেন কেউ কাউকে কোনো কিছুর আগ্রহ জন্ম দিতে পারে না। আগ্রহ আপনার দাদার ভেতরে অনেক আগে থেকেই ছিল, এটা আপনাদের মধ্যে সুপ্ত ভাবে আছে। আর একটা ব্যাপার কি, আপনার দাদার এখন যে অবস্থা, এখান থেকে তার ফিরে আসাটা সম্ভব হবে না। তবে হ্যাঁ, যদি আপনাদের মধ্যে কেউ, মানে ধরেন আপনি, যদি তার অসম্পূর্ণ কাজটাকে সম্পন্ন করতে পারেন, তাহলে হয়তো আপনার দাদার মধ্যে পরিবর্তন আসতে পারে। রতন চৌধুরী একটু মানে অস্বস্তি ফিল করতে থাকে, বলে আমি তার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব মানে? বলে আপনার দাদার সাথে কি ঘটেছিল আপনি তো সলিলের কাছ থেকে শুনেছেন। তো বলে হ্যাঁ শুনেছি, কিন্তু আপনি বললে আরো ভালো হয়, আপনার কাছ থেকে পুরোটা শুনি, কারণ সলিল তো আসলে এই ব্যাপারে এতটা জানে না। তো তিনি হাসছেন আবার। ভদ্রলোক এসে বলেন, সলিল সবকিছু জানে, কারণ সলিলই কিন্তু আমাদের সবকিছু অ্যারেঞ্জ করে দিত। যাই হোক, আপনি যেহেতু শুনতে চাচ্ছেন আপনাকে বলি, আপনার দাদা স্যাক্রিফাইস করত, স্যাক্রিফাইস বিভিন্ন রকম স্যাক্রিফাইস করত। তো এক সময় তার একেবারে বড় স্যাক্রিফাইস করার পালা চলে আসে। আপনি মনে হয় বুঝতে পারছেন যে আমি কোন স্যাক্রিফাইসের কথা বলছি। তো তখন রতন চৌধুরী বলে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, বাট সেটা বড়ই অমানবিক ব্যাপার, আমি শুনতে চাচ্ছি না ব্যাপারটা। তো বলে না, আপনি জিনিসটা একটু বুঝতে চেষ্টা করবেন। আপনি যদি আপনার দাদার সলিউশন জানতে চান যে দাদাকে কিভাবে স্বাভাবিক করবেন, তাহলে জিনিসটা আপনাকে শুনতে হবে। আপনার দাদা কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা না, সে চাচ্ছিল আরো বড় স্তরে যেতে, সেটা হচ্ছে প্রেত স্যাক্রিফাইস, মানে প্রেতকে তিনি বলি দেবেন। সেই প্রেতটা হচ্ছে একটা অপদেবতা, এবং তিনি সেই অপদেবতাকে কারো উপরে ভর করাবেন এবং তারপর তিনি কাজটা করবেন। এটা বড়ই একটা কঠিন সাধনার ব্যাপার, এবং তিনি সেটা করতে গিয়ে একটা গোজামিল করে ফেলেন। সেই অপদেবতা ভর করার আগেই তিনি কাজটা সেরে ফেলেন, এবং এই কারণেই তিনি তার দ্বারা বিতাড়িত হচ্ছেন। সে অপদেবতা আপনার দাদাকে নিয়মিত হন্ট করছেন, এবং এই তার হন্টিং এর মাধ্যমে কিন্তু আপনার দাদার এই অবস্থা। তো তখন রতন চৌধুরী থতমত খেয়ে বলে যে, মানে সে আসলে এটা নিতে পারতেছিল না, সে চিন্তা করলো যে এটা মানে কি বলতেছে, আমি এগুলো মানে এগুলো শুনি নাই আগে। তো তিনি বলেন যে আপনি মনে হয় একটু অবাক হয়েছেন। বলে হ্যাঁ, বলে এই ব্যাপারে একটু স্টাডি করবেন, স্টাডি করলে আপনি চাইলে আমার কাছ থেকে বই নিয়ে যান, স্টাডি করবেন। রতন চৌধুরী একটু থতমত খেতে থাকে, সে মানে ঘামছে ভেতরে ভেতরে। এই সময় ভদ্রলোক তার শেলফ থেকে একটা বই এনে রতন চৌধুরীকে দেয়। রতন চৌধুরী বইটা হাতে নিয়ে চুপচাপ বসে থাকে, সে কিছুক্ষণ চিন্তা করে সে কি করবে। তো লোকটা বলে যে, রতন সাহেব আপনি আজকে আসতে পারেন, আমার একটু কাজ আছে, আপনি যান বইটা একটু পড়েন, আপনি বোঝার চেষ্টা করুন, আর আমি যেহেতু আপনার দাদার বন্ধু ছিলাম চেষ্টা করবো আপনাকে সাহায্য করতে। তো রতন আসলে তিনি মানে আসলে তার মাথার মধ্যে গোলায় গেছে দাদার ব্যাপারটা চিন্তা করে, যে তিনি কি করতেছিলেন বা মানে কিরকম একটা অবস্থায় চলে গেছিলেন, মেন্টাল স্টেজ কি ছিল, এগুলো নিয়ে চিন্তা করতে করতে রতন আসলে বই হাতে বের হয়ে আসে। বই হাতে যখন বেরোচ্ছেন বাসা থেকে, তিনি দেখছেন যে কুকুর দুইটা দাঁড়ায় তাকে দেখে ঘর ঘর করতেছে। তার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন আসা শুরু হয়েছে রতনের ভিতরে, সে কেমন যেন মনে হচ্ছে তার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, এরকম লাগতেছে রতনের কাছে, মানে সে অন্যরকম ফিল করতেছে। যাই হোক, সেই বাড়ি থেকে হেঁটে বের হয়, এবং বের হয়ে সে সামনে পর্যন্ত আসে, তার ঘোড়ার গাড়ি রাখা ছিল ওইখানে। তো পেছনে জমিদার বাড়ি এবং সেটার পেভিং, সেখানে তিনি দাঁড়ায় আছেন, আর সামনে তার ঘোড়ার গাড়ি দাঁড়ানো। ঘোড়ার গাড়িটা কিন্তু রাস্তার এই পাশে রাখা, রাস্তার ওই পাশে অনেক গাছগাছালি, মানে একেবারে জঙ্গলের মতো হয়ে গেছে ঘন। হঠাৎ করে তিনি খেয়াল করেন যে একটা বাতাস আসছে, মনে হচ্ছে ঝড় আসলে যেরকম আসে সেইভাবে বাতাস বয়ে আসছে গাছগাছালির মধ্যে দিয়ে, এবং এই ঠান্ডার মধ্যে আরো ঠান্ডা বাতাস শোঁ শোঁ করে গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তার ঘোড়াগুলো অস্থির হয়ে উঠল। মানে এই তার যে ঘোড়ার গাড়িটা, এটা কিন্তু কালো রঙের ঘোড়ার গাড়ি, তার ভাই ব্যবহার করতো, এটা বেশ কালো, এটা তার কাছে একটু অন্যরকম লাগছিল, যদিও তিনি বিলেতে এরকম কালো ঘোড়ার গাড়ি গেছেন, কিন্তু এটা এই জায়গার জন্য অট ছিল, কারণ তাদের মতো এলাকায় সাধারণত ঘোড়ার গাড়িগুলো হয় জমি দ্বারা যেগুলো ব্যবহার করলে সাদা রঙের হতো, তো এইটা কালো রঙের, ঘোড়া দুইটাও সাদা কালোর মিশেল। তো তিনি এখন অনেক কিছু রিলেট করতেছেন যে তার ভাই একেবারে অন্যরকম জীবন আচারে অভ্যস্ত ছিল, সে বুঝতে পারছে ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, কেমন জানি হেসা রব করতেছে এবং দুই পা ঠুকতেছে, খুরগুলো মাটিতে ঠুকতেছে। তো দেখলো যে কোচওয়ান সে মানে অস্থির হয়ে গেছে, সে মানে কন্ট্রোলে রাখতে পারতেছে না ঘোড়া। তো সে বললো, সাহেব মনে হয় ঝড় আসতেছে, উঠে আসেন, উঠে আসেন। তো তিনি আর কোনো কথা না বলায় তার গাড়িতে উঠলেন, এবং সাথে সাথে তার এই ঘোড়ার গাড়ি ছেড়ে দিল। তিনি বুঝতে পারলেন যে ঘোড়াগুলো ডাকতেছে এবং ছুটতেছে প্রচন্ড স্পিডে, কোচওয়ানের কষ্ট হইতেছে এটাকে ঠিক করে রাখতে। তো তিনি একটু অস্বস্তিতে পড়লেন যে ব্যাপারটা কি। তো তিনি ভেতরে তাদের এই গাড়ির ভেতরে একটা ল্যাম্প ছিল, সেই ল্যাম্পটা নিজেই জ্বালাইলেন তিনি। ল্যাম্প জ্বালায় দেখলেন যে মানে এই ঠান্ডা বাতাস যাচ্ছে ওখানে, তার ঘোড়ার গাড়ি কিন্তু একেবারে পুরোপুরি একটা ফিটন, মানে পুরোপুরি একটা ফিটন। তিনি ওখানে জানলাটা আটকাই দিয়েছেন এবং আলোতে তিনি দেখতে পাচ্ছেন যতটুকু। তিনি হাতের বইটাকে খেয়াল করেন যে বইটা তাকে দিছে, বইটার উপরে যে ইটা লেখা, টাইটেলটা লেখা, সেটা একেবারে সোনালি রঙে রাখা, কালো চামড়ার উপরে অলাই করা, এবং তার কাছে বইটাকে কেমন যেন অশুভ মনে হলো। তো তিনি সরাসরি তিনি তাদের বাড়িতে চলে গেলেন এবং বাড়ির রাস্তায় বেশ মনে হলো ঘোড়া ছুটে চলল। তো বাড়িতে আসার পর তিনি নামলেন, নেমে তিনি যখন নাকি ঘোড়ার গাড়ি থেকে নামছেন তখনও কিন্তু ঘোড়াগুলা কেমন জানি উদ্ভট আচরণ করতেছে, মনে হচ্ছে যে একদম অস্থির, পা ঠুকতেছে বারবার। তো তিনি তাদের বাসার দিকে হেঁটে চলে গেলেন, ঘোড়ার গাড়ি থেকে যখন দূরে গেছেন তখন মনে হলো যে ঘোড়াগুলো একটু শান্ত হয়েছে। তো তিনি উঠে তার একেবারে সরাসরি তার ঘরে চলে গেলেন। তিনি দোতলায় ঘর নিয়েছিলেন, তার বাবার ঘর মাঝখানে, তিনি একেবারে কর্নারে ঘর নিয়েছিলেন। তো সেখানে গিয়ে তিনি বসলেন তার রুমে একটু ফ্রেশ হয়ে, পরবর্তীতে রাতে তিনি বসলেন, গভীর রাত হয়ে গেছে, তখন তিনি সেই বাতি জেলে, তার ওখানে যে ল্যাম্প জেলে তিনি বইটা নিয়ে বসলেন, বইটা পড়ে। তো বইটা পড়তে গিয়ে কিছুটা পড়ে, ইংরেজিতে বই তো কিছুটা পড়েই তার দাঁত বসানো কঠিন হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে অনেক জটিল জটিল ব্যাপার, অনেক জটিল রকম নকশা, এবং পুরোপুরি এটা মানে পুরা মানে ওই ধরনের ব্ল্যাক আর্ট চর্চার বই এবং অনেক রকম ভয়ঙ্কর জিনিস লেখা আছে। তিনি কিছুটা পড়তে গিয়ে তার অস্বস্তিও লাগতেছিল, কারণ তিনি এতটা এরকম না। তবে তার মনের মধ্যে কেমন জানি মনে হচ্ছিল যে তার যে মনের যে দুষ্ট অংশটা, বিভেল অংশটা, সেটা কেমন জানি কিছুটা সক্রিয় হয়ে যাচ্ছিল, মানে কেমন জানি একটা অন্যরকম ভাব তার মনের মধ্যে চলে আসতেছিল। তিনি অনেক কিছু পড়তেছেন, অনেক কিছু দেখতেছেন, অনেক রকম ছবি ইলাস্ট্রেশন দেখতেছেন, যাই হোক এগুলো দেখতে দেখতে তিনি মানে পুরো ই হয়ে গেলেন, বুধ হয়ে গেলেন। তো একটা সময় ঘুম চলে আসলো, তিনি বিছানায় ওই যে বইটা রেখে বিছানায় গিয়ে শুলেন। তো বিছানায় যখন তিনি শুয়েছেন তিনি কিন্তু ল্যাম্পটা বন্ধ করে দিয়েছেন, ঘরটা অন্ধকার। এই সময় তার কাছে মনে হলো তাদের নিচতলায় মানে ওই যে করিডোর ওই পাশে ওখান থেকে প্রচন্ড একটা চিৎকার আসলো, ভয়ঙ্কর আর্ত চিৎকার, মানে কেউ একজন চিৎকার করতেছে। তো তার কাছে মনে হলো যে ঘটনাটা কি, তিনি এটার কথা শুনছেন, তিনি তার বৌদির কাছেও শুনছেন এবং মানুষের কাছেও শুনছেন, অন্যান্য ভৃত্যদের কাছে, যে কারণে রাত্রেবেলা এখন ভৃত্যরা কেউ থাকে না এখানে। তো চিৎকার শুনতেছেন তিনি, তার মানে বুকে ভয় কাঁপন উঠে গেছে এরকম একটা অবস্থা। তো তিনি চিন্তা করলেন যে এরকম আর্ত চিৎকার কিভাবে মানুষ করতে পারে। তো চুপচাপ শুয়ে থাকলেন, উঠলেন না, কারণ তিনি জানেন যে বাসায় এই মানে তাদের বাসায় এখানে এখন একটা কথাই আছে যে তার বাবাও বেরোবে না, বৌদিও বেরোবে না, কেউ বেরোবে না, তার ভাই ভয় পাবে। তিনি জানেন ভাইয়ের জন্য তার খারাপ লাগতেছে, মানে তার দাদার জন্য খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই, মৃত্যুরা নাই এখন এখানে। চুপচাপ শুয়ে আছেন তিনি, ঘর অন্ধকার। হঠাৎ তিনি শব্দ পেলেন, মনে হলো কেউ একজন হেঁটে হেঁটে আসতেছে তার সামনে যে বারান্দা আছে, তার সামনে তার রুমের সামনে যে বারান্দা আছে ওখান থেকে হেঁটে আসতেছে। তিনি শব্দ পাচ্ছেন থপ 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 থপ, মনে হচ্ছে খালি পায়ে কেউ পাটা জোরে জোরে ফেলতেছে ওই ফ্লোরের মধ্যে, পাকা ফ্লোর, সেখান থেকে পা ফেলে আসতেছে। চিন্তা করলেন কে এইভাবে আসতেছে, এভাবে পা ফেলে ফেলে থপ 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 এরকম করে। তো তিনি মানে ভয় পাচ্ছেন, প্রচন্ড ভয় পাচ্ছেন এই শব্দটার সাথে, এবং তার কিউরিয়াসিটিও বাড়তেছে। তো তিনি এর মধ্যে মানে রাতের নিস্তব্ধতায় শব্দ পাচ্ছেন, মনে হচ্ছে যে তার পাশের যে ঘরটা আছে তার পাশের ঘরটা কিন্তু খালি ঘর। এক সময় তার বাবা মা এই ঘরে থাকতেন, এখন কেউ থাকেন না, তার মা তার বাবা তার পাশের রুমে থাকেন এখন। তো তিনি শব্দ পাচ্ছেন, মনে হচ্ছে তার পাশের রুমের দরজা কেউ নাড়াচাড়া করতেছে, খটখট শব্দ হচ্ছে, মনে হচ্ছে মানে কোন একটা শব্দ, মানে দরজার মধ্যে খটখট শব্দ। তারপর শব্দটা আরো এগিয়ে আসলো, মানে পাশের রুমের জানালার এখানে, এবং এরপর হলো তার রুমের জানালাতে কেউ হাত দিয়ে এরকম ধরতেছে, মনে হচ্ছে হাত দিয়ে আস্তে আস্তে কেউ নাড়তেছে, এরকম নাড়তেছে, তারপর চাপ দিচ্ছে, মনে হচ্ছে হাত দিয়ে থাবা দিচ্ছে নক করার মতো। তো তার মানে একেবারে অন্তরাত্মা শুকায় গেল যে জানালার মধ্যে এরকম কে করতেছে। এবং তারপর আবার শুনলেন থপ 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 শব্দ, একেবারে তার দরজাতে চলে আসলো, এবং দরজাটার মধ্যে মনে হলো চাপ দেওয়া শুরু হলো, মনে হচ্ছে দরজার মধ্যে কেউ চাপ দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। তো ভয় পেয়েছে রতন, উনি অনেক ভয় পেয়েছে, এবং ভয় পেয়ে তিনি আস্তে করে তার বিছানা থেকে উঠল, উঠলেন, ভয় অনেক ভয় পেয়েছে, তারপর উঠলেন। তিনি চান দেখতে যে কে, মানে এই কাজটা কে করতেছে। তো তিনি অনেকটা রেশনাল ছিলেন, যেহেতু তিনি বিলেতে থাকছেন একটু রেশনাল ছিলেন, তবে বিলেতে তার বন্ধু বান্ধব ছিল যারা মিস্টেরিয়াস ব্যাপার পছন্দ করতেন এবং তিনিও মোটামুটি করতেন, তাদের ওখানকার ব্যাপার স্যাপার শুনেছেন। তো তার কাছে আসলে মনে হচ্ছে যে এই মিস্ট্রিটা কি, এটা কেন, মানে কিভাবে ঘটলো। যদি ওই বইটা তিনি যেহেতু দেখছেন তার মধ্যে অনেক উল্টাপাল্টা জিনিস লেখা আছে, তিনি পড়ছেন সেগুলো তিনি চিন্তাও করতে চান না। তো তিনি আস্তে ধীরে হেঁটে হেঁটে জানালার কাছে গেলেন। তো গিয়ে এই জানালাটাকে হালকা করে তিনি খুলে ফেললেন, ওখানে যে ছিটকিনি ছিল ছিটকিনটা তুলে আস্তে করে তিনি একটু ফাঁক করলেন জানলা। তো ফাঁক করে যা দেখলেন সেটাতে আসলে তিনি মানে মানে একেবারে তার মূর্ছা যাওয়ার মতো অবস্থা। রতন চৌধুরী দেখতেছেন যে চাঁদের আলোটা হালকা হয়ে গেছে, ফিকে মানে মেঘের আলো চাঁদের আলো, তো সেই হালকা রাতের আলো এসে পড়ছে বারান্দায়। আর এই আলোতে তিনি দেখতেছেন যে তার দরজার কাছে একটা মানুষের অবয়ব দাঁড়ানো, মানুষের অবয়ব দাঁড়ানো, পরনে একটা ফতুয়ার মতো একটা লুঙ্গির মতো, কিন্তু মানুষটার মাথা তিনি দেখতে পাচ্ছেন না। মনে হচ্ছে একেবারে শুধু ঘাড় থেকে পা পর্যন্ত একটা মানুষ, এবং দুই হাত দিয়ে তার ঘরের দরজায় চাপ দিচ্ছে। তো তিনি যখন জানালাটা হালকা ফাঁকা করে তাকাইছেন, এই জিনিসটা দেখছেন, হঠাৎ করে মনে হলো সেই মানুষটা ঘুরে গেল জানালার দিকে, মানে শরীরটা ঘুরে গেল, মানে অদৃশ্য যদি তার দেখার ক্ষমতা থাকে, তিনি দেখতেছেন যে সেই অদৃশ্য মুন্ডুটা দিয়ে মনে হচ্ছে তাকে দেখতেছে এরকম। সেখানে কিন্তু কিছু নাই, খালি, ঘাড়ের উপর থেকে খালি। অনুষ্ঠ তার দিকে তাকানো এবং থপ থপ পা ফেলে তার জানালার দিকে আসা শুরু করলো। তিনি খুব দ্রুত টেনে জানালাটা লাগায় একটা লাভ দিয়ে বিছানায় পড়লেন। তিনি পড়ে তিনি যে তার চাদর ছিল চাদরটা গায়ের উপর টেনে নিলেন, নিয়ে তিনি মনে মনে তার শেখা মন্ত্র পড়া শুরু করলেন। ভয়ে এটা তিনি শিখছিলেন ছোটবেলায় সেই মন্ত্র, এবং তিনি এটা পড়া শুরু করলেন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে। রতন চৌধুরী থরথর করে কাঁপতেছেন মন্ত্র পড়তেছেন, তিনি মানে মনে করছেন যে তাকে কেউ রক্ষা করুক এরকম। তো ভয়ে কাঁপতে কাঁপতে তার যখন অবস্থা খুব খারাপ, হঠাৎ তিনি মানে তার সামনে চাদর দিয়ে মুখ ঢেকে রাখছিলেন, চাদরটা সরালেন, সরায় তার মনে হলো তার ঘরের মধ্যে কারো প্রেজেন্স আছে, মনে হচ্ছে যে ঘরের মধ্যে কে ওখানে আছে তার ঘরে। তো তিনি ভয়ে আরো কুকড়ায় গেলেন, ঘরের মধ্যে কে। হঠাৎ করে তিনি মনে হলো যে তার দাদার অপ্রকৃতস্থ হাসি তিনি শুনতেছেন, এবং মনে হলো যে তার দাদাই তার দিকে এগিয়ে আসতেছেন। তো মানে বেশ মনে হলো যে খুব দ্রুত এগিয়ে আসতেছেন, এবং এক সময় এসে তার বিছানার কাছে এসে তার হাত চেপে ধরল কেউ। তার মনে হলো যে তিনি মনে হচ্ছে তার দাদাই তাকে চেপে ধরছে, মানে তার বড় ভাই তাকে চেপে ধরছে। তো এই পর্যায়ে তিনি থরথর করে কাঁপতে কাঁপতে জ্ঞান হারালেন, এবং তার আর কিছু মনে নেই ওই সময়। তো যখন তার হুশ ফিরল, তো তিনি তাকায় দেখতেছেন যে তিনি ফ্লোরে শুয়ে আছেন। বোঝার চেষ্টা করলেন যে কিভাবে কি হয়েছে। তো গত রাতের স্মৃতি মনে পড়ল তার, তিনি তাকায় দেখতেছেন যে তার রুমের জানালার ফাঁক দিয়ে হালকা আলো আসতেছে, ফাঁক ফোকর দিয়ে দরজার নিচ দিয়ে হালকা আলো আসতেছে, মানে দিন হয়ে গেছে। তো রাতে কি হয়েছিল তিনি ভালো মতো মনে করার চেষ্টা করলেন, এবং তিনি ভয় পেলেন ঘরের ভেতরও এখনো আলো আধারি দেখে তিনি ভয় পেলেন। তার কাছে মনে হচ্ছে যে এই ঘরের মধ্যে খারাপ কিছু আছে। তো তিনি একেবারে মানে প্রচন্ড ভয় পেয়ে তিনি উঠে বসলেন। উঠে বসে তিনি তাড়াতাড়ি সেই রাতের সেই মন্ত্র আবার পড়লেন, পড়ে উঠে যেয়ে সোজা দরজা খুলে দিলেন, আলো ঢুকতে দিলেন ঘরে। তো ঘরে আলো ঢোকার পর তার সাহস কিছুটা আসলো, ফিরে আসলো। তো তিনি সরাসরি চলে গেলেন তার বাবার ঘরে, তার বাবাকে যে বললেন যে বাবা এই খুব খারাপ কিছু হয়েছে, দাদা যা করতেন যে সেগুলো ঠিক ছিল না, কোনো সমস্যা হয়েছে, আমি এটা এটা সুরাহা করতে চাই। তো বললেন যে তার বাবা বললেন কিভাবে সুরাহা করবি। তো বললো যে এরকম আমি দাদার বন্ধুর কাছে গেছিলাম, তিনি আসলে আমাকে এই ধরনের মানে বললেন যে দাদা যা করতে গেছিলেন সেই কাজটাকে সম্পন্ন করলেই কিছু একটা হবে। তো তার বাবা কথাগুলো শুনে একটু অবাক হলেন, এবং তিনি তখন পুরো জিনিসটা তার বাবাকে খুলে বললেন। তো তার বাবা বললেন যে না এগুলো পাপের পথ বাবা, এটাতে তো। তিনি বললেন যে রতন চৌধুরী বললেন যে না আমিও তো এটাতে যেতে পারবো না, এটা খারাপ, তিনি যে যা বলছেন আমাকে এটা অতি পাপের একটা কাজ, এইটা তো করা সম্ভব না, এটা নিশ্চয়ই কোনো কিছু তাদের মধ্যে হয়েছিল যেটাতে এইরকম ব্যাপার স্যাপার ঘটছিল। যাই হোক, তিনি তখন বলেন যে আমি দেখি কি করা যায়। তো তার বাবাকে বললেন যে আপনি চিন্তা করেন না, আমি দেখি করা যায়। তো রতন চৌধুরী চিঠি লিখলেন তার কলেজ জীবনের এক বন্ধুকে, যিনি ঢাকায় থাকতেন এবং ঢাকার বেশ বংশীয় পরিবারের একজন মানুষ, যেটা এখনকার পুরনো ঢাকা সেরকম একটা জায়গায়। ধরে নিলাম তার বন্ধুর নাম আদিল। তো রতন তাকে লিখলেন যে বন্ধু আমি খুব সমস্যায় পড়েছি, এই সমস্যা আসলে কিভাবে আমি সুরাহা করবো বুঝতে পারছি না, তুমি আমাকে একটু সাহায্য করো। তো তিনি আদিলকে লিখলেন, মোটামুটি বেশ সুন্দর করেই লিখলেন যে তার কি ধরনের সমস্যা, পুরোপুরি বিস্তারিত না লিখে তিনি একটা হিঞ্জ দিলেন। তিনি জানতেন যে আদিল খুব রহস্য পছন্দ করতেন এবং অনেক রকম ব্যাপার স্যাপারে তিনি এরকম হিঞ্জ দিতেন তাদেরকে কলেজ জীবনে, এবং যেসব জায়গা নিয়ে তারা ভয় পেতেন সেসব জায়গা আদিল হাঁটাচলা করতে, এবং এই ব্যাপারে তার খুব আগ্রহ ছিল। তো তার সপ্তাহ দেড়েক পরে তিনি আদিলের কাছ থেকে চিঠির উত্তর পেলেন। আদিল বলল যে আমি আসছি তোমাদের ওখানে, আমি হেল্প নিয়ে আসছি। তো তিনি খুব খুশি হলেন রতন, যে আসলেই মানে এটা যদি হয় তো খুব ভালো। তো ঠিকই গেল, দেখা গেল যে মানে সপ্তাহ দেড়েকের মধ্যে আদিল চলে আসলেন এবং আদিলের সাথে তারও একজন সিনিয়র মানে বড় ভাই তাকে নিয়ে আসছেন। তো দেখলেন যে তিনি খুব সুফি টাইপের মানুষ, আদিলের বড় ভাই যিনি ছিলেন সুফি টাইপের একজন মানুষ। তো তাকে আনার পর তারা তার জন্য থাকার ব্যবস্থা করলেন। এই সেই তো সেই বড় ভাই বসলেন বিকেলবেলা রতন চৌধুরীকে নিয়ে, আদিলকে নিয়ে বসলেন, বলে তাকে জিজ্ঞেস করলেন, রতনকে জিজ্ঞেস করলেন যে কি সমস্যা তোমাদের বাসায়। তো তিনি বললেন যে ভাইয়া এই এই সমস্যা আপনাদের আমাদের বাসায় এরকম এরকম ব্যাপার ঘটছে যে আমার দাদা এইসবের সাথে ইনভলভ হয়ে গেছিল আর এখন এরকম এরকম ঘটে আমার সাথে, ফাইনালি এই জিনিসটা ঘটছে এই বাসায়। তো তখন সেই সিনিয়র ভাই যিনি বড় ভাই যিনি ছিলেন তিনি বললেন যে আসলে আমি নিজে তোমাদের বাসায় এসে এটা সেন্স করছি যে এখানে খারাপ জিনিসের প্রেজেন্স আছে। তো এটা এখন কি করা যায়, তোমার ভাইকে আমি দেখতে চাই। তো বললেন যে আচ্ছা, আমার দাদাকে দেখার ব্যবস্থা করতেছি। তো তিনি তখনই সেই বড় ভাইকে নিয়ে গেলেন তার দাদার ওইখানে, সাথে আদিল ছিলেন। তো ওই সিনিয়র বা মুরব্বীকে নিয়ে তিনি যখন ঢুকছেন ওই ঘরের ভেতরে, তার দাদা নাকি বসেছিলেন, তার দাদা নাকি শটান করে উঠে দাঁড়ালেন চেয়ার থেকে, তার দাঁড়ানোর ক্ষমতা ছিল না। তিনি কিন্তু মানে তাকে সাহায্য নিয়ে উঠাইতে হতো, মানে তার যে যে চেয়ারের মধ্যে থাকতেন সেখানে, সে নাকি শটান করে উঠে দাঁড়ালো এবং মুখটুক এরকম একায় বেকায় কিছু বলার চেষ্টা করলো। তো সেই মুরব্বী নাকি তার সাথে কোনো কথা না বলে সোজা গিয়ে তার হাতটা ধরল, ধরে তিনি কথা বলা শুরু করলেন আস্তে আস্তে ফিসফিস করে। তো সেই ফিসফিস কথাগুলো শুনতেছিলেন না, মানে এই রতন চৌধুরী বা এরা শুনতেছিলেন না, তিনি ফিসফিস করে কথা বলতেছেন এবং হাত দিয়ে তাদেরকে দেখাচ্ছেন তারা যেন দরজার সামনে সরে যায়। তো রতন চৌধুরীতে এইটা দেখি অবাক হয়েছেন যে এই যে সিনিয়র তিনি হাত ধরলেন এবং তার দাদা মানে চুপ হয়ে কথা শুনতেছে তার, এবং দাদা দাঁড়াইল কেমনে এটি তিনি বুঝতে পারতেছেন না। তো কিছুক্ষণ পর নাকি তিনি সেই যে সিনিয়র তিনি তার কানের কাছে মুখ নিয়ে কিছু কথা বললেন, ফিসফিস করে কিছু বলছেন, বলার পর নাকি তার দাদা এরকম চোখ বড় বড় করে তাকালো, তারপর তিনি হাত দিয়ে ইশারা করলেন তার দাদাকে দরজার দিকে। তো তার দাদা নাকি একটা দৌড় দিল, মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার, মানে রতন যদি চিন্তা করতে পারে তার বড় ভাই এই কাজটা করতে পারে কিভাবে সম্ভব হবে, সে দৌড় দিয়ে নাকি দরজা দিয়ে বের হয়ে গেল। মানে দৌড়, এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার যে মানুষটা পক্ষাঘাতগ্রস্ত, যে নড়তে পারে না, তার মুখের একটা অংশ বাঁকা হয়ে গেছে, সে দৌড়াচ্ছে, সে দৌড়াতে দৌড়াতে চলে গেল একেবারে সিঁড়িতে এবং দৌড়ায় সিঁড়িতে নামলো এবং পেছনের যেই যে তাদের যে করিডোর ওটা দিয়ে সোজা দৌড়ায় চলে গেল। তো রতন তো ভয় পেয়ে গেছে, রতন বলতেছে যে ভাইয়া আপনি এটা কি করলেন, তাকে ভাইয়া বলতো, যে তিনি বলতেছেন হাত দিয়ে দেখালেন যে থামতে, আমার পিছিয়ে পিছিয়ে আসো, এবার হাত দিয়ে সেটা কথা বলতেছেন না। তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন এবং তিনি সিঁড়িতে নামলেন এবং যেদিকে তার বড় ভাই বা দাদা যেদিকে গেছে সেদিকে গেলেন। তো তার এই দাদার দৌড় দেওয়ার দৃশ্য ওখানকার তাদের এক সার্ভেন্ট দেখছিল, সে ওইটা দেখে বেহুশ হয়ে গেছে ওখানে, কারণ কল্পনা করতে পারেনি যে এই মানুষটা এইভাবে দৌড় দিবে, মানে কিভাবে সম্ভব, সে তো মানে মানে শয্যাগত। যাই হোক, সেই মুরব্বী হেঁটে হেঁটে গেলেন এবং তার পেছনে পেছনে যেতে ভয় পাচ্ছিল রতন, এবং রতনের বন্ধু আদিল মোটামুটি যাচ্ছিল, কারণ সে তো এইসব ব্যাপারে আগ্রহী। তো দেখল যে ওইখানে যেই দরজাটা তার আটকাই দিয়েছিল সেই দরজাটা খোলা, তার দাদা ঢুকে গেছে ওইখান দিয়ে অন্ধকার ভেতরে। তো সেই সিনিয়র বা মুরব্বী এসে দাঁড়ালেন ওইখানে, ভেতর থেকে কেমন একটা শব্দ আসতেছে, মনে হচ্ছে মানে খুব মানে গলা বাঁকায় বা কণ্ঠ মানে ই করে মানে পেঁচায় কেউ কথা বলতেছে কিছু একটা, এবং কো কো শব্দ করতেছে ভিতর থেকে, কেমন করে যেন কথা বলতেছে আর শব্দ করতেছে, কষ্টে অনেক কষ্টে কথা বলতেছে এরকম। তো মুরব্বী হাত দেখালেন, বললেন যে তোমরা যেও না ভিতরে, এখানে উপরি জিনিস আছে ভিতরে এবং আমি যাচ্ছি। তো তিনি ওই দরজা ঠেলে ভিতরে উঠলো অন্ধকারের ভিতরে। তো তারপর শুনতেছেন যে মুরব্বী কিছু বলতেছে ভারী কণ্ঠে ওইখানে, এবং তিনি কিছু একটা পড়তেছেন, আবার তিনি বলতেছেন। তো তার পড়াটা মুরব্বী যা পড়তেন আরবিতে পড়তেছেন, এবং মানে ওইখান থেকে কথার উত্তর আসতেছে, কেমন জানি গলা টলা পেঁচায় একটা শব্দ আসতেছে। তো অনেকক্ষণ পর দেখলেন তিনি ধমক দিচ্ছেন, এরকম শব্দ আসছে, ধমক দিচ্ছেন, অনেক ধমক দিচ্ছেন। তো ধমক টমক দেওয়ার পরে তো তারপরে মুরব্বী বের হয়ে আসলেন এবং তার ভাইকে নিয়ে, তার দাদাকে নিয়ে আসলেন। তার দাদা স্বাভাবিকভাবে মাথা নিচু করে দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, তাকে নিয়ে দাঁড়া করাই দিলেন এক জায়গায়, বললেন দাঁড়াইতে। মুরব্বী আবার ঢুকে গেলেন ঘরের ভেতরে এবং অনেকক্ষণ সময় নিলেন। অনেকক্ষণ সময় নেওয়ার পর তিনি ভেতর থেকে সব চিৎকার করে বললেন, আমাকে একটা কলসি বা বোতল এনে দাও যেটার মুখ আছে, দ্রুত নিয়ে আসবা। তো মানে এই কথা শোনার সাথে সাথে রতন বাসার মধ্যে বললেন, এক্ষুনি যাতে থেকে একটু কোনো কলসি বা এরকম বোতল এনে দেয়। এটা শুনে বাসার মধ্যে হুড়ুড়ি পড়ে গেল। তো কিছুক্ষণ পরে দেখা গেল যে তাদের বাসার একজন ভৃত্য একটা এরকম মাটির কলসির মতো নিয়ে আসছে, উপরে একটা এরকম ইয়ে আছে, ঢাকনার মতো আছে। তো বললেন যে এটা এটা দিয়ে দেখি কি করা যায়। তো রতন ওখানে হাত বাড়ায় দিচ্ছেন জিনিসটা ওই দরজার ভেতর দিয়ে, যে সে মুরব্বীকে দিবেন। রতনের কাছে মনে হলো যে ঘরের কোনায় তিনি দেখতেছেন ঠিক তার ভাইয়ের মতো বা তার দাদার মতো কেউ দাঁড়ায় আছে, মুখটা কেমন জানি আঁকানো বাঁকানো, মানে কেমন জানি মুখভঙ্গি এবং চোখ দুটো জল জল করতেছে। তার সামনে মুরব্বী দাঁড়ায় আছে, মুরব্বীর সামনে সে মানুষটা ভয়ে কেমন ভয়ে দাঁড়ায় আছে। তো রতন দেখলো যে মুরব্বীও চোখ লাল করে তার দিকে তাকালো এবং একটা ধমক দিল তাকে বেরোয় যাওয়ার জন্য। তো তিনি তাড়াতাড়ি ওই মানে কলসিটা কোনো মতে রেখে তিনি দ্রুত বেরোয় আসলেন এবং চিন্তা করলো যে আমি কি দেখলাম, মানে তার মাথা কাজ করতেছে না ঠিক মতো। তো বেশ খানিকক্ষণ পরে দেখলেন যে মুরব্বী বেরোয় আসলো কলসিটা হাতে নিয়ে, কলসির মুখটা তিনি এরকম চেপে ধরে রাখছেন এবং কি কি বিড়বিড় করতেছেন। তো তিনি এরকম হাত দিয়ে ডাকলেন তাদেরকে বোধহয় আসতে, বলে আসলে বোধহয় যে আমার সামনে ময়দা গুলাই নিয়ে আসো, তিনি ময়দা গুলাইতে বলো। তো তারা বাসার মানুষজনকে তিনি বললেন ময়দা গুলাতে, দেখলো ময়দা নিয়ে এসে তারা গুলাইল সামনে এবং সে মুরব্বী সে ময়দার মধ্যে কি কি পড়ে ফু দিলেন, তার মতো ফু দিলেন, ফুৎকার দিতে দিতে তারপরে ময়দাটা যখন নাকি এরকম একটা ইসের মতো হয়ে গেল, একটা এরকম ডোর মতো হয়ে গেল, সেটা দিয়ে তিনি কলসির মুখটাকে আটকায় দিলেন। আটকায় তিনি বললেন যে এই কলসিটাকে পুঁতে ফেলার ব্যবস্থা করো, এমন জায়গায় পুঁতবা যেটা নাকি কখনো কেউ তুলবে না বা ভাঙবে না, ভাঙলে কিন্তু তোমাদের আবার সমস্যা হবে। তো আপাতত আর কোনো কথা না বলে তোমার দাদাকে ঘরে নিয়ে গিয়ে তাকে তার চেয়ারে শোয়ায় রাখো। তো যাই হোক, সেরকম ভাবে করা হলো, কলসিটা নিয়ে গেল এবং রতন চৌধুরীর সাথে ছিলেন, তার বন্ধু আদিলও ছিল, এবং গিয়ে তাদের বাড়ির পেছনে নদী থেকে বেশ খানিকটা দূরে অনেক গাছগাছালি ছিল। তো সেইখানেই মাটি খুঁড়ে বেশ একটা গভীরতা তৈরি করে সেই কলসিটাকে তারা মাটির নিচে চাপা দিল এবং উপরে মাটি দিয়ে ঢেকে দিল এবং বলল যে এইখানে কেউ চলাফেরা করবে না। তো পরবর্তীতে রতন চৌধুরী এসে যখন মুরব্বীর সাথে কথা বলে সন্ধ্যার পরে, তো মুরব্বী তাকে বলে যে তোমার ভাইয়ের উপরে একটা অপদেবতা ভর করেছিল, তোমার তোমাকে বোঝানোর মতো করে বলি, আমার মতো করে বললে তুমি বুঝবা না, তোমার ভাইয়ের উপরে একটা উপরি জিনিস ভর করেছিল এবং সেই জিনিসটাকে তোমার ভাই বধ করার চেষ্টা করছিল, মানে সেই জিনিসটাকে তোমার ভাই সাধনা করে, তার মানে খারাপ সাধনা করে, কালো জাদুর সাধনা করে সেটাকে বধ করার চেষ্টা করছিল। তো সেটাকে সে বধ করতে পারে নাই, তো সেটাই বরং তাকে নিয়ে নিছিল, তাকে তার উপর আসর করেছিল এবং এই কারণে তার এই অবস্থা। এবং সে মোটামুটি এখন আগে যেরকম ছিল তার থেকে সুস্থ থাকবে, এই যে তোমরা দেখছো চলতে ফিরতে পারত না, এখন হয়তো চলতে ফিরতে পারবে, কিন্তু তার কিন্তু একটা ক্ষতি হয়ে গেছে। সে কিন্তু অনেকটাই মানে মানুষ যেমন মানে কিছু বোঝে না এরকম অবস্থায় থাকবে, নাবুজের মতো, তার মাথার মধ্যে আগের সেই জ্ঞান বা চাঞ্চল্য কিছুই আসবে না এবং সে অপরাধ করছে, অপরাধগুলো তার ভেতর অনেক কাজ করবে। তো সুতরাং সে ওইভাবে পরিবর্তন হবে না, এগুলোর মধ্যে কিছু অভিশাপেরও ব্যাপার আছে, সেগুলো চলে আসে। তো তোমরা তাকে চিকিৎসা করাতে পারো, মেডিকেল চিকিৎসা যা আছে সেগুলো করাতে পারো, আর এছাড়া আমি আসলে তেমন কিছু বলতে পারছি না। তবে আগের মতো যে সে এরকম চলাফেরা করতে পারত না, এরকম হয়তো হবে না, সে চলাফেরা করতে পারবে, তোমরা নিজের চোখে দেখছো সে দৌড়া ওইখানে গেছে এবং তারপর ওখান থেকে বের হয়ে আসছে, কিন্তু সে স্বাভাবিকভাবে বসেছিল। তবে তার থেকে যে আলাদা করা হয়েছে খারাপ জিনিসটাকে, সেইটা যেন কখনো ছাড়া না পায়, এটা ছাড়া পেলে তোমাদের ক্ষতি করবে, সেটা ক্ষতি করবে, সেটা যদি তোমাদের এই নদীও কখনো ভাঙে তোমাদের খেয়াল রাখতে হবে যে ওইখান থেকে যাতে কলসিটা সরা ফেলানো হয়। তো যাই হোক, এইভাবে করেই নাকি জিনিসটার পরিসমাপ্তি হয় ওখানে। এবং রতন চৌধুরী ভাই অনল চৌধুরী সে কিছুটা সুস্থ হয়েছিল, কিছুটা সুস্থ মানে তার যে চলাফেরাগত সমস্যা ছিল সেটা ছিল না, সে তার মুখও স্বাভাবিক ছিল, খাওয়া দাওয়া করতে পারত, তাকে জাস্ট একটা বাচ্চার মতো চালাতে হতো আর কি, একটা ছোট বাচ্চাকে যেভাবে নিয়ে নিয়ে এটা ওটা করাইতে হয় সেরকম করাইতে হতো, সেরকম কিছু করেনি। আর বলছিল যে তোমার সেই যে মুরব্বী বলে গেছিল যে একটা কাজ করো, তোমার ভাই তো অনেকের উপর অনেক অত্যাচার করছে, অনেক রকম ইয়ে করছে, চেষ্টা করবো যে সবাইকে যত যা পারো খুঁজে বের করে তোমরা যা পারো তাদেরকে দান খয়রাত করতে, মানে দিতে। তো রতন চৌধুরী নাকি এটা করছিল, তারা মোটামুটি এরকম দান খয়রাত করে গেছিল, যতদূর পারছে মানুষকে দিছে, তার ভাই যতটুকু ক্ষতি করছে মানুষকে যা তিন যে তারা ক্ষমাও চাইছে, রতন চৌধুরী বা তাদের যারা ছিল তারা ক্ষমা চাইছে মানুষের কাছে যে আমার ভাই যদি অপরাধ করে তাকে ক্ষমা করে দিন। যাই হোক, এইভাবেই কাটছিল। তো আস্তে ধীরে তাদের ফ্যামিলি বিভিন্ন জায়গায় ছড়া যায়, বিদেশে চলে যায়। তো ওই যে সেই নদীর কাছে যে বাগানটা সেটাও নাকি এক সময় ওই জায়গাটা ভেঙে যায়, মানে নদী ভেঙে বেড়ে যায় ওদিক দিয়ে, মানে যেই জায়গাটা ছিল আর কি ওই জায়গাটা ভেঙে নদীর মধ্যে চলে যায়। তো সুতরাং পরবর্তীতে ওই বাড়িটাতে আসলে আর কেউ থাকে নাই, মানুষ ভয় পেত, অনেকে অনেক কিছু উল্টাপাল্টা দেখত, সেখানে গেলে ভৌতিক ব্যাপার স্যাপার ঘটত মানুষের সাথে, মানুষ যেত না, এই জন্য ওই বাড়িটাতে তারা থাকা ছেড়ে দিয়েছিল। তাদের যদিও পারিবারিক অধীনেই ছিল বাড়িটা, তারা ওরকম ভাবেই ওটা রেখে দিয়েছিল আর কি, তালা মেরে এই মেরে। পরবর্তীতে যদি কখনো কোনো কিছু পরিবর্তন করা যায় সেখানে করত তারা, যেহেতু ঐতিহ্যবাহী বাড়ি তাদের, তারা করে নেই। তো তাদের এই পাশে তাদের নিজেদের পরিবারেরই একটা অংশ, ব্যবসার কাজে তাদের একটা অংশ ইউজ করতো বাড়ির এই পাশে, যেটাকে নাকি ওই যে বলা হয়েছে যেখানে তাদের কি বলে এটাকে যে গুদাম টাইপের আর কি জিনিসপত্র রাখা হতো আর কি, বিশাল আড়ত সেখানে জিনিসপত্র রাখা হতো। তো ওই আড়তে রাতের বেলা কেউ থাকতো না, এবং আড়তের ওখানে গেলেও মানুষ ভয় পেত, অনেক কিছু মানুষ শুনতো, মানে গুনগুনা নিয়ে এটা সেটা অনেক কিছু শুনতো। তো ওই জায়গাটা মোটামুটি এরকম হন্টেড। তো সেই ম্যানেজার কাকাবাবু এই ঘটনাটা তাদেরকে বললেন রাতের বেলা, তখন অলরেডি অনেক রাত হয়ে গেছিল এবং বিনা এবং তার কাজিনরা ভয়ে একদম কাট কাট হয়ে গেছিল ভয়ে, যদিও তারা ওই বাড়িতে নাই অন্য বাড়িতে, তারপরও তারা ভয় পেয়েছিল প্রচন্ড। এবং ম্যানেজার বাবু বলে যে তোমরা সবাই কিন্তু ওই বাড়িতে গেলে সাবধানে থাকবা, ওই বাড়ি কিন্তু তোমাদের ফ্যামিলিগত যেহেতু ব্যাপার, একটু সাবধানেই থেকে ওখানে গেলে এই আর কি। তো এই ছিল বিনা বা অগ্নিবিনার শেয়ার করা ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে জানাবেন, আমার কাছে কিন্তু জমিদার বাড়ির ঘটনাগুলো বেশ লাগে, বেশ ইন্টারেস্টিং লাগে এবং বেশ ভয়ের মনে হয়। আসলে অনেক জায়গায় এরকম অনেক অতীত মিশে আছে, অনেক ঘটনা মিশে আছে আমরা জানি না, এর জন্যই অনেকে গেলে অনেক রকম ভয় পান। আপনারা যখন যাবেন বিভিন্ন জায়গায়, মানে ঢাকার আশপাশের অনেক জমিদার বাড়ি আছে, কিছু কিছু আছে একেবারে চরম মানে অবহেলিত হয়ে পড়ে আছে, অনেকগুলো পরম অবহেলায় পড়ে আছে, মানে পরম অবহেলায় পড়ে আছে, চরম না পরম অবহেলায় পড়ে আছে, দেখলে বুঝবেন গাছগাছালি গদিয়ে গেছে, শ্যাওলা মস ফার্ন হয়ে গেছে, দেখলেই মানে ভৌতিক মনে হয় সাপের আখড়া হবে ভেতরে। আর অবশ্যই যেসব জায়গায় আমার নেন সেসব জায়গায় তো আসলেই এই জিনিসগুলো থাকেই, সেটা তো আপনারা জানেনই, এবং অনেকে কিন্তু চ্যালেঞ্জ করেও রাত কাটাতে পারেন না। আমার জানা মতে একবার দুইজন ফ্রেন্ড তারা বাজি রাখছিল একটা বাড়িতে থাকার, তো বন্ধুর কথা ছিল সে দূরে বসে থাকবে আর ও ওখানে থাকবে, তো যাকে রেখে গেছিল সে ওখানে মানে এমন কিছু দেখছিল যে সে মানে ওই জায়গায় জ্ঞান হারায় ফেলছিল। তো এরকম ব্যাপার স্যাপার কিন্তু ঘটে। আবার এমনও হতে পারে যে ওই ছেলেটা হয়তো মানসিক এমন চাপে পড়ছিল সেটা দিয়ে জ্ঞান হারায় ফেলছিল। এরকম অনেক জায়গা আছে এবং অনেক জায়গায় অনেকে যান ঘোরাফেরা করেন, আমি মনে করি এটা কোনো বুদ্ধিমানের কাজ না ওখানে যে ঘোরাফেরা করা। তবে আরো একটা ঘটনা আজকে শেয়ার করব, যেটা নাকি পাহাড়ি অঞ্চলের ঘটনা। ওই ঘটনা শুনে পাহাড়ি অঞ্চলে যেতে মন চাইছে, স্পেসিফিক যে অঞ্চলে কতদিন লিখেছেন তার ঘটনা সেখানে বুঝে যেতে মন চাইছে। তো যদি যাওয়া হয়, মানে আমি তো ওইসব জায়গায় ঘোরাফেরা করি না, বাট ওই জায়গাগুলো একটু দেখতে ইচ্ছা করছে যে কোথায় কি আছে। তো এরকম যদি যাওয়া হয় তাহলে তো আপনারা জানবেনই, আপনাদেরকে জানিয়ে দেবো আর ঘটনাটা তো নিয়ে আসবো। তো আপাতত এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দেন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। তাহলে ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত রেটে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন মনিরুজ্জামান সুমন রাঙামাটি বাংলাদেশ থেকে। সুমন তার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, মানে তার নিজস্ব একটা এক্সপিডিশনের ঘটনা তিনি শেয়ার করেছেন, যেটা তিনি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করেছিলেন পার্বত্য জেলার কোন একটি জায়গায় বেড়াতে গিয়ে, এবং তিনি সেটা আমার মতো করে শেয়ার করতে আমাকে অনুরোধ করেছেন। আমি চলে যাব সুমনের ঘটনায়। কৈশোর থেকেই সুমন বেশ অ্যাডভেঞ্চার প্রিয় ছিল, মানে সে স্কুল লাইফ থেকেই এই অ্যাডভেঞ্চার এবং এই প্যারানর্মাল বিষয় নিয়ে বেশ আগ্রহ বোধ করত। আর তার সাথে যেসব বন্ধু বান্ধব আড্ডা দিত, যারা বসত, তারাও তার সাথে এগুলো নিয়ে গল্প করত। মানে মানুষের ইন্টারেস্ট অনুযায়ী তার বন্ধুত্ব গড়ে ওঠে, সুমনেরও তাই হয়েছিল। তো যাই হোক, যখন বড় হয়ে যায় কলেজে পড়ে তখনও একই রকম অবস্থা। আজ থেকে প্রায় বছর তিনেক আগে তখন সুমন মোটামুটি বেশ পরিণত যুবক এবং সে একটা আড্ডায় গিয়েছে সন্ধ্যার সময়। তো সেখানে তাদের এক বন্ধু, তাদের এক পাহাড়ি বন্ধু চায়ের আড্ডায় বসে তাকে গল্প বলে, মানে এই প্যারানর্মাল ব্যাপারে গল্প হচ্ছিল। তো তখন এই গল্পের মাঝে এক জাদুকরের প্রসঙ্গ চলে আসে এবং এই জাদুকর নিয়ে বিভিন্ন কথা বলে আর কি, সে ঘটনা সম্পৃক্ত। তো এই ঘটনায় সেই জাদুকরের যে রোল সেটা শুনে বা ঘটনার যে প্রবাহ এটা শুনে সুমন আর তার দুই বন্ধু বেশ ইন্টারেস্টেড হয়। তারা বেশ মানে কৌতূহলী বোধ করে জাদুঘরের ব্যাপারটা নিয়ে এবং জাদুঘরকে খুব মিস্টিরিয়াস মনে হয় তাদের। তো তারা জিজ্ঞেস করে সে পাহাড়ি বন্ধুকে যে তারপর শেষমেশ কি করলো জাদুঘর, মানে ওখানকার যে জাদুঘর বা তান্ত্রিক ছিল সে কি করলো। বলে সে তারপর পাহাড়ের অমুক জায়গায় সে ওখানে ঘর করে, আর সে সাধারণত আসতো না এদিকে, কারণ তার ওই জায়গায় থাকাই প্রিয় ছিল তার সাধনা করতে, এবং ওই পাহাড়ের পাশ দিয়ে কেউ যেত না, সবাই এড়াই চলত, ভয় পেত ওই জায়গাটা, গেলেই উল্টা পাল্টা জিনিস দেখত। তো এরকম আর কি। তো একবার সেই পাহাড়ি বন্ধু ওটার কাছাকাছি গেছিল, তখন নাকি সে দেখছে মনে হয় নীল রঙের শরীরে একজন মানুষ গাছের ফাঁক থেকে তার দিকে তাকায় আছে। তো শরীরের রংটা এরকম কালচে নীল, যে দেখে খুব ভয় পেয়েছিল সে পাহাড়ি বন্ধু, সে দৌড় দিয়ে চলে আসছে। তো সুমন বলে আরে এটা তো জোস একটা জায়গা, এই জায়গায় তো যাওয়া যায়, আমরা গিয়ে তো ওইখানে একটু ঘুরে আসতে পারি। তো সে পাহাড়ি বন্ধু বলে না না ওদিকে যাওয়ার কোনো দরকার নেই, এটা কোনো ব্যাপার না, ওই জায়গায় এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, ওই সব জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো সুমন ওই পাহাড়ি বন্ধুকে খুব খোঁচাইতে থাকে, বলে যে তুই কবে যাবি, তোদের বাড়ি কবে যাবি, তো এরকম কথা বলতে থাকে। তো বন্ধু তাদেরকে অ্যাভয়েড করে। তো যাই হোক, এরকম কয়েকদিন ঘোরাঘুরির পর সুমন কিন্তু মাঝে মাঝেই তার বন্ধুকে পেলেই এরকম খোঁচাইত। একবার বন্ধু বলে যে আমি যাচ্ছি, মানে এরকম মানে দুই দিনের মধ্যেই তার যাওয়ার সময় তাদের বাড়ি, এটা পার্বত্য জেলার আরেক জায়গায়, সুমনদের যেই জায়গা সেখানে আরেক জায়গা। তো সুমন কিন্তু অলরেডি এর মাঝেই প্ল্যান করছিল যে সে ঘুরতে যাবে কোথাও একটা, মানে অ্যাডভেঞ্চারে, মানে ওখানে গিয়ে ক্যাম্পিং করবে, যেটা করে পাহাড়ে মানুষ, নির্জন পাহাড়ে গিয়ে ক্যাম্পিং ট্যাম্পিং করে, এরকম ইচ্ছা আছে। তো বন্ধু যেহেতু তাদের বাড়িতে যাবে আর এরকম একটা জায়গার কথা শুনছে, সুমন বন্ধুকে বলে দোস্ত আমরা যাবো, আমাদেরকে নিয়ে চল। তো বন্ধু বললো হ্যাঁ যাবি, আমাদের বাড়ি যাবি, আমাদের ওখানে যাবি, ঘুরবি ওখানে। বলে যে না আমি ওই জায়গায় যাবো। বন্ধু বলে না ওই জায়গায় গেলে তো তোর আমি নিতে পারবো না। তো সে অনেক ধরে, তো বন্ধুকে বলে আচ্ছা ঠিক আছে তোর যাওয়া লাগবো না, তুই আমার বলে দিবি আমি যাবো। সে আর তার সাথে আরো দুইটা বন্ধুর কথা সে বলে যে তারা যাবে। তো যাই হোক, বন্ধু তাদেরকে নির্দিষ্ট দিন দেয়। তো সুমনও তার অন্য বন্ধুদেরকে ম্যানেজ করে, তারাও বেশ ইন্টারেস্টেড, তাই সব ব্যাপারে বেশ আগ্রহী তারা। তো এরকম করে তারা সুমন আর তার তিন বন্ধু আর সেই পাহাড়ি বন্ধু তারা রওনা দেয় সেখানে। তো দিনের বেলা একটা সময় এসে তারা পৌঁছায়, খুব সকালে রওনা দিছিল তারা ওখান থেকে, এবং সেখান থেকে রওনা দিয়ে তারা মোটামুটি 11-12টার দিকে চলে আসে তার বন্ধুদের যেই গ্রাম সেখানে। তো ওখানে এসে একটা দোকানে তারা বসে। তো এটা একটা ছোট্ট দোকান, চা এবং টুকিটাকি জিনিস বিক্রি হয়, বাঁশের বেঞ্চি পাতা, পাশে একটা বড় আমের গাছ, এবং খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো ওখানে বসে সবাই ওরা গল্প করতেছে। তো বন্ধু বললো যে তোরা এখানেই বসবি নাকি, আমি আমার বাসায় খাবার দাবার আয়োজন করি, ওখানে চল। তো তারা বলতেছে না পাহাড়ি বন্ধুরে না দোস্ত, আজকে ওখানে না, আমরা যেহেতু ঘুরতে আসছি ঘুরতে যাবো, তুইও চলবি আমাদের সাথে। তো বন্ধু বলে যে না আমি তোদেরকে বলছি তোদের ওই সব জিনিস আমি যাবো না। মনে আরে তুই আমাদের সাথে চল না, আমরা তো এক জায়গায় থাকবো না, আমরা এরকম জায়গায় যাবো। তো পাহাড়ি বন্ধু লাস্টে অগত্যা রাজি হয়, বলে আচ্ছা চল তবু আমি বাসায় দেখা করে আসি। তো তাদেরকে বসায় রেখে তার বন্ধু চলে যায় তাদের বাসায়। অনেকক্ষণ পর আসে, বসে মোটামুটি তৈরি হয়ে আসছে। তো বলে যে তোরা শিওর যে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবি না? বলে না আজকে চল, আমরা যাওয়ার পথে তোদের বাসায় থামব। এই বলে রওনা দেয়। তার বন্ধুর সাথে তারা চলতে থাকে এবং বিভিন্ন কথা বলতে বলতে মজা করতে করতে, এবং তার বন্ধুর যে পরিচিত রাস্তাঘাট তাদের এলাকা সেগুলো থেকে একসময় বের হয়ে চলতে চলতে পাহাড়ি পথে তারা চলে আসে এবং এই পথ আস্তে আস্তে চলতে চলতে উঁচু নিচু হয়ে এক সময় তার বন্ধু বলে যে এখান থেকে আমাদের নেমে যেতে হবে একদম মানে ওই পাহাড়ি যে পায়ে চলা পথ পাহাড়ের উপর দিয়ে ওটার উপর দিয়ে যেতে হবে এবং তোরা অমুক জায়গায় তার বন্ধু বলে যে অমুক জায়গায় যে তারা তোরা ক্যাম্পিং করবি ওখানে থাকবো আমিও থাকবো আর তারপর আমরা চলে আসবো সবাই তো বন্ধু বলে যে না সুমন বলছে না ওইখান থেকে চলে আসবো কেন তুই না ওই যে বলছিস ওই যে জাদুঘরের বাসা আছে বাড়ি আছে ওখানে বলে আরে ওইদিকে যাওয়া যাবে না বলছি না বলে যে না না আগে চল আমরা যাই তো বন্ধুরা টাটানি করতে করতে বন্ধুত্বের যে সম্পর্ক আর কি সে বন্ধু গাইগুই করতেছে চলতে চলতে তারা পাহাড়ির পথ ধরে পাহাড়ের উপর দিয়ে কোল ঘেসে ঘেসে যাচ্ছে এবং একদম অন্যরকম লাগতেছে সাথে তাদের সেই ক্যাম্পিং জিনিসপত্র এগুলো নিয়ে চলতে চলতে এক সময় একেবারে পড়ন্ত বিকেলে তার সেই পাহাড়ি বন্ধুর যে স্পটটা দেখাইছিল যেখানে ক্যাম্প করবো জায়গা আসে বেশ নিরিবিলি ওই জায়গায় পাহাড়টা একটা ছোট্ট টিলার মতো উঠে গেছে উপরে এবং বেশ খোলা আশেপাশে কিছু গাছগাছালি আছে ঝোপ ঝাড় আছে ওইখানে তো বলতেছে যে এখানেই ক্যাম্পিং করতে পারবো কারণ এই জায়গাটা দেখ মোটামুটি একটু সমান তো ওইখানেই তারা তাঁবু ফেটায় ফেলে মোটামুটি বেশ বড় একটা তাঁবু পাঁচজন থাকার মতো বেশ ভালো স্পেশাল একটা তাঁবু ছিল তাদের তো সেটা খাটায় সেখানে তারা সামনে এই আগুন জ্বালানোর জন্য ব্যবস্থা করে এবং খুব আড্ডাবাজি হচ্ছে তখন কিন্তু একেবারে পড়ন্ত বিকেল এই সময় কাঠ পুড়তেছে কটকট করে শব্দ হচ্ছে আর গল্প করতেছে তারা টুকিটাকি যা যা শুকনো খাবার নিয়ে আসছিল নুডলস আর অন্যান্য জিনিসপত্র যেগুলো সেখানে বানায় খাবে সেগুলো নিয়ে গল্প করতেছে আর এক বন্ধু তাদের মধ্যে লেগে গেছে রান্না করতে তো এই সময় সুমন তার পাহাড়ি বন্ধুকে দেখতেছে যে সে একটা কর্নারে গিয়ে টেলার একটা কর্নারে গিয়ে তাকায় আছে ওই সময় সূর্য ডুবে যাচ্ছে এরকম একটা অবস্থা তো সে হেঁটে গিয়ে দেখলো যে তার পাহাড়ি বন্ধু দূরের দিকে তাকায় আছে যেখানে সূর্য অস্ত যাচ্ছে তো ওই পাশে অনেক পাহাড় আছে এরকম উঁচু নিচু অনেক পাহাড় তো একটা জায়গায় সূর্যের আলো পড়ে বেশ ঝকমক করতেছে মনে হচ্ছে চকচক করতেছে জায়গাটা ওই পাশের অংশটা মনে হচ্ছে বেশ একটু কাটা পাহাড়টার ওই অংশটা তো সুমন জিজ্ঞেস করলো তার বন্ধুদের যে জায়গাটা তো অনেক সুন্দর রে সূর্য ডুবতেছে অন্যরকম লাগতেছে তার বন্ধু বলে হ্যাঁ ওই জায়গায় ইসের পাহাড় ওই তান্ত্রিকের পাহাড় ওইখানেই কিন্তু তো শুনে কেমন জানি লাগে সুমনের কাছে বেশ ইন্টারেস্ট লাগে জায়গাটার মানে এমন সন্ধ্যার আলোতে এমন লাগতেছে দেখেই মনে হচ্ছে রহস্যময় তো সে তখন ওই পাহাড়ি বন্ধুরে বলে যে ওখানে যাবো কিন্তু তো বলে না 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 যাওয়া যাবে না খবরদার এগুলো বলিস না আমরা এখানে ক্যাম্প করতেছি এখানে বেশি হইলে কালকে একবার থাকবো আমরা আর সামনে যে একটা ক্যাম্পে তারপর চলে যাবো আমরা ওদিকে আমরা যাবো না তো তার বন্ধুর এই কথা শুনে সুমনার কিছু বলে না বলে আয় টেনে নিয়ে আসে বন্ধুকে তো আনার পর তারা রাতের বেলা বসে ওইখানে খাওয়া দাওয়া করে গল্প গুজব করতে দুষ্টুমি করতেছে তাদের এই ওই ব্যাপারটা তারা ভুলে গেছে তো এক সময় তারা যখন ঘুমাতে গেছে সবাই মিলে ঢুকছে তাঁবুতে সবকিছু গুছায় তাদের জিনিসপত্র সবকিছু সুন্দর করে রেখে তাঁবুটাকে লক করে ঘুমাইছে ঘুমাই গেছে মানে গল্প করতে করতে একসঙ্গে ঘুমাই গেছে তাঁবুর ভিতরে অন্ধকার আর পাহাড় তো এমনি অন্ধকার হয়ে যায় রাতের বেলা সেখানে খুব একটা আলো নাই চাঁদের আলো পড়লো যতটুকু দেখা যায় মানে বেশ অন্ধকার আর কি তো ঘুমাই গেছে তো অনেক রাতের বেলা ঘুম ভাঙছে সুমনের সুমন শুনতেছে মনে হচ্ছে বাতাস বইতেছে অনেক সোঁ সোঁ বাতাস মনে হচ্ছে তাদের তাঁবুটা কাত হয়ে যাচ্ছে মাঝে মাঝে বাতাসে এত জোরে জোরে বাতাস বইতেছে সে একটু অবাক হলো মানে সেও তো পাহাড়ি এলাকায় থাকে কিন্তু এইরকম বাতাস সে চিন্তা করলো যে হয়তো এই এলাকায় এরকম বাতাস হইতেই পারে তার কাছে মনে হচ্ছে সমসম করে বাতাস বইতেছে সমসম করে বাতাস বইতেছে তো এর মধ্যে সুমন একটু অন্যরকম ফিল করলো যে মনে হলো যে জিনিসটা স্বাভাবিক না মানে এরকম কাত হয়ে যেতেছে কি ঝড় হচ্ছে নাকি এতে ঝড়ের সিজনও না তখন মানে সেপ্টেম্বর মাস ওই সময় সন্ধ্যা ঝড় আসে না আর পাহাড়ের উপর এইভাবে হয় না তো সে আস্তে করে একটু এদিক ওদিক চাইলো তাকায় তো স্লিপিং ব্যাগের মধ্যে আসছে যে বুঝতে পারছো বন্ধুরা ঘুমাচ্ছে বেঘরে সবাই ঘুমাচ্ছে তো সুমন আস্তে করে সেই তার স্লিপিং ব্যাগ থেকে বের হয় বের হয়ে আস্তে আস্তে মানে উঠে গিয়েছে তার তাঁবু চেন মানে জিপারটা নামায় দেয় আর কি নামাই দিয়ে বাইরের দিকে তাকায় তো বাইরে সে অবাক হয়ে দেখতেছে যে বাতাস তাদের এখানে নাই মানে একদম মানে অন্যান্য টুকিটাকি পাতাগুলো স্বাভাবিক কিন্তু তাদের তাঁবুটা কিন্তু এখনো মনে হচ্ছে বাতাসে উড়ে যাবে এখান থেকে এরকম একটা অবস্থা তো সুমন মানে কেমন যেন একটু অবাক হয়ে গেল তার কাছে ব্যাপারটা ভৌতিক মনে হলো আর রাতের বেলা যে আলো আধারি এটা তার কাছে আরো ভয়ঙ্কর লাগতেছে কেন গাছের যে ঝোপঝাড়গুলো পাহাড়ের কাছে সেগুলো মনে হচ্ছে কেমন যেন হালকা হালকা নড়তেছে আর কেমন যেন মনে হচ্ছে কিছু একটা আছে ওইখানে সুমনের বুকে একটু কাটা দিয়ে উঠছে কারণ এই তাঁবু তো আসলে এত সিকিউর কোনো প্লেস না আর এমনি বাতাসে এরকম দুলতেছে তার তাঁবু তো হঠাৎ করে সে ফিল করলো যে মনে হলো যে তার পেছনে কে একজন মানে আছে মানে তার ঠিক পেছনেই সে ফট করে তাকাইলো ঘুরে ঘুরে তাকায় দেখছে তার যে পাহাড়ি বন্ধু সে বসে আছে এরকম হাঁটু গেড়ে বসে আছে। হ্যাঁ, সে ঘুমায় আছে কিনা কে জানে, কিন্তু সে বসে আছে, কোনো নির্বিকার শব্দ নাই। সুমন একটু ভয় পেয়ে বলে, কি রে তুই এরকম করস কেন, এরকম করস কেন, ভুলে সে ফ্রেন্ডটাকে এরকম ধাক্কা দিছে এরকম গায়ের মধ্যে। তখন ফ্রেন্ডটা মনে হল এরকম সে একটা ঘুমের ভেতর থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে বলে, কি যে আমাদের চলে যেতে হবে এখান থেকে, আমাদের এখনই চলে যেতে হবে। সে বলে, কি রে বেটা এখন কই যাবি, এখন রাত্রেবেলা বাতাস কি করছে এটা। সে বন্ধু বলতে যাবে চলে যেতে হবে, এবং সে তাদের তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটাতে কিছু জিনিস বলতেছে, কিছু কিছু বুঝে সুমন। তো সুমন বুঝতেছে যে ভয়ের বাতাস, ভয়ের বাতাস, এটা বুঝতেছে সুমন। তো সুমন আর কোনো কথা না বলে আস্তে করে তাড়াতাড়ি জিপারটা লাগায় শুয়ে পড়ল। আর স্টিল সে যখন শুয়ে পড়ছে মনে হচ্ছে বাতাসের তোড় বা বেগ আরো বেড়ে গেছে, মনে হচ্ছে তাদের তাবু উড়ে যাবে এরকম একটা অবস্থা। যাই হোক, সুমন মনে মনে দোয়া পড়তে পড়তে ঘুমায় গেল এক সময়, মানে আর কিছু তো করার নেই। পরদিন সকাল হয়েছে, হওয়ার পরে সুমনের যখন ঘুম ভাঙছে দেখতেছে যে সে তাবুর মধ্যে শুয়ে আছে একা, তার বন্ধুরা নাই কেউ, দিন হয়ে গেছে, আলো ঢুকতেছে হালকা, আর দূর থেকে তার বন্ধুর কণ্ঠ শোনা যাচ্ছে, তার দুই বন্ধুর একজন। তো সে আস্তে করে তাড়াতাড়ি উঠে বেরোলো, ঘুম থেকে উঠে আস্তে করে তাড়াতাড়ি তাবুর বাইরে আসলো। এসে দেখলো দুই বন্ধু বসে আছে দূরে, পেশেন্টটা দূরে, তার জন্য একজনের কথা শুনতে পাচ্ছিল বেশি। তো সে ওরা দেখে জিজ্ঞেস করে, এখানে সুমনকে বেরিয়ে থেকে যে সে উঠছো স্ত্রী, বলে হ্যাঁ। তো সুমন তার বন্ধুর কথা বলে, অমুক কোথায়, সে পাহাড়ি বন্ধুর কথা বলে, ও তো গেছে গা, গেছে গা মানে কো আর যাইব না, ও এনটা যাইব না, ও রাত্রে কইছে যে ও নাকি এখানে কিসের আলামত পেয়েছে ওদের, তো এখান থেকে আর যাবে না। তো ও আমরাও বলছিলাম চল, অনেক রিকোয়েস্ট করছে, ও বসে না, এবং ও আমাদের বসছে যে আমাদেরও চলে যেতে, মানে আয়সা ওরা খবর দিতে ওর বাড়ির কাছে আয়সা, এখানে আর না মানে ও যাইব না আমাদের সাথে। তো একটুখানি সুমনের কাছে খারাপ লাগে, বন্ধু এইভাবে তাকে না বলে চলে গেল। তো সে আবার বলতে যে আমার না বলে গেল গা, তোরে বলবো কি, তুই তো ওরা টানাটানি করত বেশি, ও তো মানে তুই ওরা নাকি সবসময় বলো যে তোর নাকি তোরা বলে যাইব না, তুই কেন ওরা টানতেছ, যার যাওয়ার ইচ্ছা নাই, যাদের ধর ওর সমস্যা, ওইটা ভালো মনে করে না, ওদের এলাকায় এটা নিয়ে খারাপ একটা আছে, তুই কি লেগে ওরা টানস। তার বন্ধুরা তার একটু বিষদগার করে এরকম। তো সুমন তার বন্ধুদের বলে, তো তোরা যাবি না, ওরা বলে যে হ্যাঁ আমরা যাবো, চল তুই যদি যাস সামনে, যেহেতু আসছি ঘুরতে এবং এর জন্যই তো আসছি। তো সুমন বলে, তাহলে চল সব প্যাক আপ কর, আমরা এখন আর এমনি কিছু খাবো না, বিস্কিট টিস্কিট খাই না, তো চল। তখন তারা তিনজন হালকা পাতলা ফ্রেশ হয়ে এই বিস্কিট দিয়ে নাস্তা করে জিনিসপত্র প্যাক করে হাঁটা ধরে আবার। তো বুঝে যে বন্ধু চলে গেছে, মানে সুমন বুঝতেছে যে বন্ধু হয়তো তার কোন রকমের ফিল আছে, মানে কোন রকম সে অন্যরকম ফিল করে, যেহেতু তাদের এলাকায় এবং এখানে কথা প্রচলিত আছে। আর কালকে রাতের এই ঝড়ো বাতাসটা একটা অন্যরকম ব্যাপার ছিল, এটা নিয়ে সুমন একটু অবাক হইতেছে। এবং সুমন তার বন্ধুদেরকে বলে, তোরা কি বাতাসটা ফিল করছিস রাত্রে, বলে না আমরা তো ঘুমাইছিলাম, বলে যে হ্যাঁ কালকে রাত্রে খুব অবাক কাণ্ড, এরকম বাতাস হইতেছিল, এরকম এরকম ব্যাপার, সে বন্ধুদেরকে বলে। তো ওর তার বন্ধুরাও অবাক হয় যে আসলে মানে তারা তো দেখেও নাই, বলে যে আসলে তো আমাদের যদি এরকম কিছু দেখে থাকি আর ও যদি বলে আমাদের তো যাওয়া ঠিক না সামনে। সুমন বলে, আরে ধর এগুলো নিয়ে এত ভয় পেলে তার হবো না, আমরা যাবো ওই পাহাড়েই যাবো, আমার দেখাইছে কোথায় পাহাড়, ওখানে যাবো, ওখানে যে আমরা ওই পিক ওখানে থাকুম, থাকে এক রাত ক্যাম্পিং করুন, পরদিন আমরা চলে আসুন চল। তো বলে সুমন একটা আইডিয়া করে, সুমন এখান থেকে আবার তাকায় দেখে যে কিভাবে কিভাবে গেছে যে জায়গাটা দেখাইছিল বন্ধু কালকে। তো তারা যাচ্ছে এই পাহাড় থেকে নেমে এই পাহাড়ি রাস্তা ধরে আবার যাচ্ছে, অনেক জায়গা দেখা যাচ্ছে বেশ মানে ই হয়ে গেছে, ডেন্সড হয়ে গেছে ঝোপঝাড়ে, সেগুলো আবার পরিষ্কার করে করে এগোতে হয়। এরকম করতে করতে লাস্ট যখন যাচ্ছে ওই জায়গাটার কিন্তু পথ একেবারে চলার মতোই ছিল না, মানে বেশ মানে ইটি ঝোপঝাড় নড়খাগড়াগুলো সামনে চলে আসছে, এগুলো পরিষ্কার করতে করতে তারপর সামনে যাওয়া লাগছে তাদের, ওই ছোট এরকম মাসেটির মতো আছে ওইটা দিয়ে পরিষ্কার করতে করতে একদম তারা আসছে। তো আসার পর সুমনের দুই বন্ধু পুরাই ক্লান্ত, তারা হাঁপাচ্ছে, এবং এই যে তাবু এগুলো নিয়ে বহন করতে যাদের সাথে, এগুলো একটা হ্যাসেল, এত ভারী জিনিস নিয়ে চলাফেরা করা, সাথে আরো টুকিটাকি জিনিসপত্র আছে। তো তারা বলে যে বেশি পরিশ্রম হয়ে যেতেছে, কি কষ্টে, অলরেডি তো দেখা গেছে দুপুর শেষ। তো বলে হ্যাঁ কিন্তু আমাদের সন্ধ্যার আগে পৌঁছাইতে হবে, এই জায়গা তো আসলে থাকার মতো না, তাস না কেমন, মানে একদম মানে পাহাড়ের নিচু জায়গাগুলো একদমই অন্যরকম, ওখানে থাকার মতো না, এবং মানে ভয় লাগে, দু একটা জায়গা দিয়ে আসছে ওখানে ঝিরির মতো ছিল, ওই ঝিরি দিয়ে পানি যাচ্ছে, তো কেমন জানি লাগে, এবং বুঝে যেখানে ঝিরি থাকে সেখানে পশুবাহী কিন্তু পানি খেতে আসে, হিংস্র পশু আসে, তেরা তারা জানে। আর পাহাড়ের এরকম কোহিনী ঢুকে গেলে সেখানে কিন্তু যে কোনো মানে তাদের পাহাড়ি বন্য পশুই থাকতে পারে, এটা আমরা প্রেডিক্ট করতে পারি এরকম না, আবার পোকামাকড় আছে ভয়ের অনেক। তো যাই হোক, তারা চলতে চলতে এক সময় মানে একেবারে বিকাল পড়ে গেছে, মানে অন্ধকার হয়ে আসছে, তখন সুমন আন্দাজ করে যে ওটা তো উপর থেকে দেখছিল, কিন্তু আন্দাজ করে যে এই যে সামনে পাহাড়টা ওইখানে, এটাই হলো জাদুঘরের পাহাড়। আর পাহাড়টা এখান থেকে দেখতে যেন একটু কেমন, অনেকটা মনে হয় যে একটা বড় পেয়ালা উল্টা করে রাখলে যেরকম সেরকম, খুব বেশি যে রাফ এটার শরীর সেরকম না, মনে হয় যে মসৃণ ভাবেই নামছে। আর ওই পাশটা মনে হচ্ছে যে ওই পাশের অংশটা মানে কেটে কেটে গেলে যেরকম লাগে ওটা পাথরগুলো ওইরকম, ওখানে আলো আলো পড়ে আর কি। এবং এই শেষ বিকেলেও মানে একদম যখন নাকি সূর্য ডুবে যাচ্ছে সেই সময় কিন্তু ওখানে আলো পড়তেছে, এটা সুমন বুঝতে পারতেছে যে ওখানে একটা রিফ্লেকশনের মতো আসতেছে। যাই হোক, ওঠা শুরু করে এই পেয়ালার মতো মসৃণ থাকার কারণে এটাতে উঠতে অনেক সমস্যা হচ্ছে তাদের। অনেক খুঁজে খুঁজে একটা জায়গায় একটু খাজের মতো আছে, বুঝতে পারছি যেখানে ওঠা যায় চাইলে, কিন্তু বাকি জায়গাগুলো মনে হচ্ছে যে একদমই মানে ওখানে উঠতে গেলে যে কোনো সময় পা পিছলা পড়ে যেতে পারে, এই যে তাবু টাবু এগুলো নিয়ে ওঠার মতো না। তো যাই হোক, ওই যে জায়গাটা একটু খাজের মতো আছে ওখান থেকে ওরা ওঠা শুরু করে এবং একদম মানে কঠিন অবস্থা, ঘাম ডাম বেরোয় একাকার অবস্থা হয়ে গেছে, পরিশ্রমে মানে একদম সবাই ক্লান্ত। এবং যখন তারা পাহাড়ের উপর উঠছে তখন মোটামুটি অন্ধকারই বলা যায়, চারিদিক অন্ধকার হয়ে গেছে। তো উঠে মনে হচ্ছে এইখানে আরেকটা জগৎ, বেশ অনেক গাছগাছালি পাহাড়ের উপরে, এই জায়গায় মনে হইতেছে একটা জঙ্গলের মতো এবং বড় বড় শাল সেগুন গাছ আছে ওখানে উপরের দিকে, এবং এর মাঝ দিয়ে হেঁটে যেতে হবে কারণ ওইখানেই যে বসা যাচ্ছে সেরকম না, ওইখানে গেড়ে বসার মতো অবস্থা না, গাছগাছালি দিয়ে ঘেরা। তো ওইটার উপর দিয়ে হাঁটা শুরু করলো তিনজনে, হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে সামনে, মানে এই যে পায়ে চলা পথের মতো একটা আছে, এটা খুবই আশ্চর্য যে এখানে আবার পায়ে চলাটা পথের মতো আছে। এবং ঠিকই তারা বুঝতে পারছে যেখান থেকে তারা উঠছে ওইখান থেকে উঠেই কিন্তু পায়ে চলা পথের মতো সরু জায়গাটা, আর দুই পাশে ঘন গাছগাছালি, বড় বড় শাল সেগুন গাছ, এবং এর মাঝে কিন্তু অন্ধকার, মানে যেহেতু বেলা পড়ে গেছে শুধু পাহাড়ের পশ্চিম দিকে ওই জায়গাটা খোলা, ওই জায়গাটা একদম নিচু মানে ঢাল, মানে এই পাহাড়ের ওই পাশে হচ্ছে কিন্তু বিশাল ঢাল নিচে গিরিখাতের মতো, মানে একদম নিচু বেসিনের মতো, ওই পাশ থেকে সূর্যের আলো এসে পড়ছে পশ্চিম দিক থেকে, সেটাও হেলে পড়ছে। ওইখানে কিছু আলো গাছের ওই পাশে লাগাতে কিছু আলো এখানে ঢুকতেছে, অন্ধকার, এবং এর মাঝেই মনে হচ্ছে কিছু পাখি ডাকতেছে। পাখিগুলা ডাক নাম আসলে সুমনরা জানে না কি পাখি এগুলা, মানে এই পাখিরা চিনো না, ডাকগুলা অন্যরকম। তো দেখো মানে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। তো হাঁটতে হাঁটতে সামনে যেতে যেতে এক জায়গায় তারা বের হয়ে আসলো, এই জায়গায় গাছগাছালি একটু ফিকে হয়ে গেছে, একটু ফাঁকা জায়গা আছে বড় বড় ঘাসের মতো, আর তার ওই ঘাস ওগুলোর ওই পারে গিয়ে দেখতেছে একটা বাড়ির ভগ্নাংশ, মানে বাড়িটা এখন আর ইন্ট্যাক্ট নাই, বোঝা যায় যে এক সময় এখানে একটা ঘর ছিল, তার কিছু অংশ পাকা কিছু অংশ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা আর কি, উপরে মনে হয় টিন টালি এগুলো দিয়ে করছিল আর কি, এখন ঠিক মতো বোঝাও যাচ্ছে না যে কি কি দিয়ে করছে ওখানে, বাট অন্ধকার হয়ে গেছে দেখে আরো বেশি অন্যরকম লাগতেছে, মানে বাড়ির জবকাঠামোটা এটাই ভৌতিক লাগতেছে, বেশ ভৌতিক। তো সুমন বেশ খুশি বাসাটা দেখে, তার বন্ধুরা ভয় পাইছে চুপ হয়ে গেছে, সে বেশ খুশি, সে বলে আরে দেখছোস আসছি শেষ পর্যন্ত, এটাই তো অ্যাচিভমেন্ট বেটা, এখানে আসছি দেখছোস কি অবস্থা। তো বন্ধুরা বলল যে আসছি কিন্তু দেখে তো মনে হইতেছে যে ভয়ঙ্কর জায়গা, মানে খুবই ভয়ঙ্কর। তো বন্ধুরা বলতে থাকবি কই, এখানেই তাবু করবি নাকি ভিতরে যাবি বাসার ভিতরে থাকবি? সুমন কয় না বাসার ভিতরে থাকা ঠিক হবো না, বাসা এটা জাদুঘরের বাসা, আবার কি আছে না আছে, তাদের বন্ধুর কথা বললো পাহাড়ি বন্ধু, সেও তো বলছে তো এরকম ফার্স্টে না ঢুকি আমরা এখানেই থাকি, এখানে একটু খোলা জায়গার মধ্যে আমরা তাবু ফিলি আয়। তো এক বন্ধু বলছে আগে ক্যাম্প ফায়ার তৈরি কর, আগুন জ্বালাইতে হবে, আগুন না জ্বালাইলে এখানে কেমনে কি, এবং কেমন জানি একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ওখানে। তো বন্ধুরা ওই জায়গায় পাতা জড়ো করলো, আর সুমনও যে ডালপালা কালেক্ট করলো, তো অন্ধকার হয়ে গেছে, তো সে যেখান থেকে ডালপালা নিচ্ছিল মানে ছোট ছোট ওই শুকনা ডাল টাল কুড়ায় নিতেছিল, এখানে তার কাছে মনে হলো যে সে যেখানে পুড়াচ্ছে ওই পাশ থেকে কেউ একজন সরে গেল, সে স্পষ্ট ডাল ভেঙে যাওয়ার মানে মটমট পাড়া দিয়ে ভেঙে যাওয়ার, আর পাতা শুকনা পাতা পাড়া দিয়ে গেলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ পাইছে। তো সুমন একটু ভয় পাইছে, সে আবার চিন্তা করলো যে এখানকার মানে আদিবাসীরা কেউ তাকে দেখতেছে নাকি বা কোনো ব্যাপার আছে নাকি এখানে, এটাও সে ভয় পাইছে। তো মানে এই জায়গাটা সে আসলো সে তো আসলে এইভাবে কারো কাছে বলে আসে নাই কিছু নাই, যাই হোক তারপরও সে মানে ভয়ে ভয়ে ডালপালা নিয়ে সে চলে আসছে, তখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে, সে অলরেডি তার বন্ধুদের খোলা জায়গায় পাতা টাতা জোগাড় করে তারা যে আগুন জ্বালার জন্য ই করতেছে ওই জায়গাটা সে বুঝতে পারছে যে ওই জায়গাটা তার বন্ধুদের অবয়ব দেখতে পাচ্ছে সে, আর বড় বড় গাছের অবয়ব। আর সে ডালপালা নিয়ে আসলো এনে ওখানে ফেলল, ফেলার পরে তারা ওখানে আগুন জ্বালার চেষ্টা করলো, অনেকক্ষণ চেষ্টা করছে আগুন জ্বলেই না, খুবই মানে অবাক করা কাণ্ড যে আগুন জ্বলতেছে না। তার বন্ধু বলে যে আগুন তো জ্বলতেছে না রে বাটান, কি করব, মানে আমার ম্যাচ মানে ম্যাচগুলো সে তারা যতবারই করে ঠোসে মনে যায় ফুস করে উঠে ম্যাচ নিভে যায়, আগুন জ্বলে না। তো সুমন বলে যে এখন এটা তার কিছু করার নাই, এখন দেখি কি করা যায়, এখন বিপদ তো আলো আগুন ছাড়া থাকা যাবে না, এটা কেমনি কি। তো বলে তো বলে যে এখানে তোরা ই আনছিস না, কেরোসিন আনছিস না। বলে কেরোসিন মানে কি, ওই যে লাইটারের ফ্লুইড নিয়ে আসছিল একটা ইসের মধ্যে টিনের কোটায়। তো বলে ওইটা ঢাল এখানে পাহাড়ার পর ঢাল, ভালো করে ঢাল। তো ঢালছে, ঢালার পরে সুমন তার ওখান থেকে মানে দুইটা কাঠি ছিল মানে বিসমিল্লা বলে যে একটা কাঠিতে জোরে মারলো, তা আগুনটা ঠাস করে জ্বলে উঠছে, ওইটাই ফেলে দিল ওখানে, দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন। আগুন জ্বলার পরে মানে কেমন জানি মানে পাতা পটপট করে পুড়ে মানে বেশ আগুনটা লক লকায় উঠছে সামনে, মানে আগুনের এই জিনিসটা একটু অন্যরকম লাগতেছে। দুই পাশে গাছপালা চারিদিক দিয়ে চেয়ে আছে। তো সুমন বলে যে হেভি অ্যাডভেঞ্চারাস দোস্ত, কঠিন কঠিন। তো তারা ওইখানে ওই জ্বালা ওইখানে বসলো এবং ঠান্ডা ভাবটা যা ছিল একটু কেটে গেল। তো তাদের এই ক্যাম্প ফায়ারের আলোতেই দূরে ওই বাসাটার গায়ে পড়তেছে, বাসাটার যে বাইরে আবার একটা বাউন্ডারি মতো করছিল, বাউন্ডারির ভেতর দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে জায়গাটা হালকা আগুনের আলোতে, কাপা কাপা আলোতে, আগুনে আগুন আলো তো এক স্থির না কাঁপে। এটা তিনি বাসাটার আরো ভয়ঙ্কর লাগতেছে তাদের কাছে, কেমন জানি মনে হচ্ছে ভয়ের একটা ব্যাপার লাগতেছে। তো যাই হোক, তারা তিনজন ওখানে বসে গল্প গুজব করছে। তো সুমন বলতেছিল যে জাদুঘরের এই ঘটনাটা বলছিল না আমাকে, তখন বলছে না তার এক বন্ধু বলতেছে যে এগুলো নিয়ে আর আলাপ করিস না, এগুলো বাদ, এখন আমরা এখানে আসছি জাস্ট আড্ডা দিমু, ক্যাম্পিং করতেছে, গল্প গুজব করি, ওইসব আলাপ বাদ, জায়গাটা জেনে কেমন। তো যাই হোক, কিন্তু তাদের কেন জানি আড্ডাটা জমতেছে না রাতের বেলা, বেশ মানে বোরিং লাগতেছে নিজেদের কাছে, মনে হচ্ছে যে এখানে অনর্থ কি তারা আসছে, মানে কেন জানি তাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করতেছে দিন বন্ধুর মধ্যেই। তো তারা বললো যে তাবু খাটায় ফেলি আয়। তো তাবু খাটায় ফেললো, তাবু খাটায় ফেলার পর তারা এমন কি প্ল্যান করছিল এখানে সে রোজ রান্না করবে, তা রান্না করারও তাদের মুড নাই, ওই আগুনের মধ্যেই তারা ওখানে ই করে ওই পানি গরম করলো, করে জাস্ট তাদের কাছে ইনস্ট্যান্ট উড়ুল ছিল ওইটা সিদ্ধ করে খেয়ে নিল, খেয়ে বলতেছে যে আয় ঘুমায় যাই। তো সুমনের একটু মানে অস্বস্তিটা, সে কিন্তু এতটা ই ফিল করে, সে চাচ্ছিল যে এখানে বসবে আড্ডা দিবে, ভৌতিক গল্প গুজব হবে, ওই বাসাটার আশপাশে তো হাঁটবে, রাত্রেবেলা বাসায় ঢুকবে না, হাঁটাচলা করবে, বোঝার চেষ্টা করবে। কিন্তু তার বন্ধুদের একদমই আগ্রহ নেই, তারা তাবু মোটামুটি খাটায়, সুমনও হেল্প করলো, তারা ঢুকে গেছে তাবুর ভিতরে। সুমনও কিছুক্ষণ বসে থাকলো তাবুর এই জিপারের সামনে, দরজার সামনে তাকায় দেখতেছে, ওই বাসাটা দেখতেছে, আশপাশ দেখতেছে, তার নিজেরও বেশিক্ষণ আর ভাল লাগলো না। সে দেখছে যে বুঝতে পারছে যে আকাশে একটা চাঁদ উঠছে, চাঁদের হালকা ম্লান আলো সেখানে পড়ছে, মেঘের আড়াল দিয়ে মানে মেঘ চলাচল করতেছে চাঁদের উপরে, ম্লান আলো পড়ছে, তার কাছে আগ্রহ আর লাগলো না। আর সে খুব আশ্চর্য হয়ে দেখলো যে একটা ক্যাম্প ফায়ার তৈরি করলে সাধারণত অনেকক্ষণ জ্বলে, তাদের যে ক্যাম্প ফায়ার আগুনটা খুব দ্রুতই নিভু নিভু হয়ে গেল, মানে একদম নিষ্প্রভ হয়ে গেছে, নিভে যাবে এরকম। তো সুমন চিন্তা করলো যে ঠিক না, এখানে তো মানুষজন এড়ায় চলে আসেও না, আমরা একদিন পর আমরা আসছি এবং এটা ঠিক না, এভাবে এখানে জায়গা থাকাটা ঠিক না, আমি ঢুকে যাই তাবুতে। সে নিজেও চিন্তা করে তাবুর জিপার লাগাই দিয়ে সে শুয়ে পড়ল। তো শুয়ে পড়ে সে বন্ধুদের জিজ্ঞেস করছে কি রে কি অবস্থা এসে, তো মানে গল্প দেখতে বন্ধুরা খুব একটা উত্তর দিতে খুব একটা আগ্রহী না, তারা ক্লান্ত। সে এক পর্যায়ে বুঝলো যে বন্ধুরা ঘুমায় পড়ছে, মানে সে নাক ডাকার শব্দ শুনল, কিন্তু সুমনের ঘুম আসতেছে না, সে অনেকক্ষণ চুপচাপ এরকম শুয়েই আছে, তার ঘুম আসতেছে না। এক সময় এরকম থাকতে থাকতে ঘুমায় গেল সে, হঠাৎ তার ঘুম ভাঙলো চিৎকারে, তার ডান পাশ থেকে তার বন্ধু চিৎকার করে উঠছে। তো সুমন লাফ দিয়ে উঠছে, চিৎকার আসলে ভয় পেয়েছে খুব, তো উঠে এসে বুঝতেছে যে একবার অন্ধকার তাঁবুর মধ্যে, এবং তারা কিন্তু যখন ঘুমাইছিল তাদের সাথে একটা চার্জ লাইট ছিল যেটাকে একদম আলো কমায় তারা রেখে দিয়েছিল পাশে, এখন দেখতেছে যে ওই আলো বন্ধ, ঘুরঘুরটি অন্ধকার তাঁবুর ভিতরে। তো এর মধ্যে তার বন্ধু চিৎকায় চিৎকার করছে, উফ উফ করতেছে। তো সে বলে কি হয়েছে কি হয়েছে তোর হাত, সে বলে আমার হাত আমার হাত। তো সুমন তাড়াতাড়ি যে মানে হাত দিয়ে থাবা দিল, তার আরেক বন্ধু উঠে গেছে, থাবা দিয়ে চার্জ লাইটটা নিছে, নিয়ে তারা ওই চার্জ লাইটের লাইট জ্বালালো, দেখতেছে যে একটা ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে, টিমটিম আলো তো জ্বলতেছে ভিতরে। তো এই আলো জ্বলতেই সুমনের ডান পাশে যে বন্ধু ছিল সে একদম চিৎকার করে হাতটা সামনে এনে বলছে আমার কবজিটা মনে হচ্ছে মোচড়ায় ভেঙে দিয়েছে। তো তাড়াতাড়ি সুমন হাত দিয়ে ধরলো, তার বন্ধু ধরলো, ধরে দেখলো যে হাতের এই জায়গাটা কবজির উপরটা একদম লালচে হয়ে গেছে, মনে হচ্ছে যে মানে কেউ চোরে এমন ভাবে চাপ দিছে যে রক্ত বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সে হাত নাড়াই দিয়ে পারতেছে না, বলতেছে যে আমার হাতটা মনে হচ্ছে মোচড়ায় ভেঙে দিল, এরকম একটা অবস্থা। তো তার বন্ধু তাড়াতাড়ি ওখানে চেপে ধরলো এবং সুমন ওই জায়গায় ধরে তাকে ওখানে ম্যাসাজ করে দিল, এবং তারা বললো যে এটা কেমনি কি হইলো বুঝলাম না, তোর হাত মনে হয় বেমনে পড়ছিল, দেখি মানে শরীরের নিচে তোর হাত বেমনে ভাবে পড়ছিল মনে হয়। বন্ধু বলে যে না আমি তো হাত এমনি রাখছি, হঠাৎ করে হাতের মধ্যে প্রচন্ড মনে কে জানি এরকম চাইপা মুসলাই দিল এরকম লাগলো। এগুলো বলতে শুন বলে আরে না তোর হাতের নিচে পড়ছিল, তুই বেমনে মনে পড়ছিস, আর এটা কেমনে হবে, আর তাবু তো সিল করা জিপার লাগানো। হঠাৎ করে মনে হলো তাদের তাবুর উপরে কিছু একটা পড়লো থপ করে, মানে এমন ভাবে পড়ছে মনে হয় তাবুর মানে একদম ভেঙে যাবে উপরের যে বাঁকানি গুলো বলে ভেঙে যাবে, এরকম করে ধাপ করে বসে পড়লো। আর তারপরে মনে হলো তাদের তাবুর উপর অসংখ্য ইটের বৃষ্টি হওয়া শুরু হলো, মানে মানে জোরে জোরে ছোট ছোট নুড়ি ইট পাথর টাইপের যেগুলো আছে সেগুলো উড়ায় পড়তেছে এগুলো গায়ের মধ্যে, তাবুর মধ্যে শট শট করে লাগতেছে এসে এক একটা। ভয়ে তারা ইয়ে গেছে এবং এত জোরে এসে দুই তিনটা লাগলো, মনে হলো তাবু উড়ে যাবে মাথার উপর থেকে। তো ভয়ে তিন বন্ধু একসাথে ধরে সুমন দোয়া পড়া শুরু করলো, মানে মানে দুই বন্ধুকে ধরে নিয়ে তারপর দোয়া পড়তেছে, ধরে বলছে দোয়া পড়, একদম তারা ইয়ে গেছে এবং তাদের তাবুর উপর মনে হচ্ছে একেবারে রীতিমতো পাথর বৃষ্টি বা ইট বৃষ্টি হইতেছে এরকম অবস্থা। তো প্রচন্ড ভয় পেল ওরা, অনেকক্ষণ ভয়ের চোট একদম চুপে থাকলো এবং অনেকক্ষণ ধরে এরকম পড়লো, পড়ার পরে থেমে গেল আর কি, এক সময় সেই ঈদ বৃষ্টি থেমে গেছে। তো এর মধ্যে বিড়বিড় করে দোয়া পড়তেছে দোয়া পড়তেছে। তো তখন হঠাৎ করে সুমনের মনে হলো তাদের তাবুর আশপাশ দিয়ে মানে কোনো প্রাণী ঘুরতেছে, এটা তার কাছে ফিল হলো যে কোনো প্রাণী ঘুরতেছে, মানে হিংস্র কোনো প্রাণী যদি কোনো কিছুকে সার্কেল করে ঘুরে সেরকম একটা ফিল হইতেছে। মাঝে মাঝে তাদের তাবুর আশপাশে মনে হচ্ছে যে এই যে ছোট ছোট ডালপালা মটমট করে ভাঙতেছে, যেগুলো থাকে শুকনা পাতা গাছের নিচে পড়ে থাকে এগুলো, এবং শুকনা পাতাও যে পাড়ায় যাচ্ছে কেউ সেটাও বুঝতে পারতেছে। আর এর মাঝে তাদের যে চার্জ লাইটটা ছিল, চার্জ লাইটের যে আলোটা সেটা ডিম হইতে হইতে এমন অবস্থা হয়েছে যে কোনো সময় নিভে যাবে। তো সুমন দোয়া পড়তেছে এবং দেখলো নিজের অজান্তে বন্ধুরাও দুজন দোয়া পড়তেছে ফিসফিস করে। এক সময় তাদের এই তাবুর লাইটটা নিভে গেল, যে চার্জ লাইটটা একদম ডিম অন্ধকার। এর মধ্যে হঠাৎ করে মনে হলো যে বাতাস শুরু হলো কালকের মতো, এবং বাতাসটা এসে মনে হচ্ছে তাবুটাকে উড়াই নিয়ে যাবে এরকম অবস্থা, মানে যে মানে একদম বাতাসের মানে উইন্ড উইজেল শুনতেছে তারা, যে উইজেল যে বাতাস যে ই করে চলতেছে সেরকম সমস্ত করে। তো মানে ভয় পেয়ে গেল, মানে মনে হচ্ছে যে সুমনের কাছে উড়াই নিয়ে যাবে। সুমন মনে মনে বলতেছে যে আমার এখানে আসা উচিত হয়নি, সে তবা করতেছে মনে মনে। তো এরকম করতে করতে কতক্ষণ গেল বলা যাবে না, এক সময় মনে হলো এটা থামলো, এবং আসলে তারাও একদম ঝিমায় গেছিল। তাদের আসলে মানুষের এক সময় মানুষ সমর্পণ করে, আত্মসমর্পণ করে নিজেকে, যে আসলে তারা কিছু করার নেই, দোয়া পড়তেছে বসে আছে চুপচাপ ঝিমায়, এবং বন্ধু দুজনও পড়ে গেছে পাশে, তারাও মানে ঘুমের মতো। সুমনও ঘুমায় গেল এক সময়, তো ঘুম ভাঙছে দিনের বেলা, তখন তাবুতে আলো এসে ঢুকছে, মানে তাবুর ই দিয়ে বোঝা যাচ্ছে এখান থেকে আলো। তো উঠছে, উঠে সুমন দেখলো বন্ধু দুজন ঘুমাচ্ছে, তখন তোদেরকে উঠাইলো, ডেকে উঠায় বলে চল তাড়াতাড়ি এগুলো বের কর। তো বের করলো সবাই, বলে যে কিচ্ছু খাওয়া খাওয়ার দরকার নেই, সব প্যাক কর আমরা চলে যাবো এখান থেকে। তো সবকিছু প্যাক করছে, তখন তারা মোটামুটি প্যাক করে ফেলছে সবকিছু, তখন সুমন বললো যে একটা একটা রাউন্ড মারি বাসাটার পাশ দিয়ে দেখি, আসছেই যখন একটু একটু দেখা যায় কি আছে ভিতরে। তো বন্ধুরা বলে যে না দোস্ত ভিতরে যাবো না, ভিতরে যাওয়ার দরকার নেই। সুমন বলে আরে পাশ দিয়ে হেঁটে যাই। তো বলে আচ্ছা ঠিক আছে, তখন সবাই মিলে হেঁটে হেঁটে আস্তে আস্তে গেল বাসাটার কাছে। ওই যে দেয়ালটা ছিল, যে ভগ্ন দেয়ালের পাশ থেকে দরজা, আগে মনে দরজা ছিল এখন দরজা নাই, ওইটাতে ঢুকলো। তো ঢোকার পরে যদি তাদের কেমন লাগতেছে, উঠানটার কম্পাউন্ডের মধ্যেই কেমন জানি দু এক জায়গায় দেখলো যে এরকম ইট মতো এরকম সাজায়, মানে ইট এবং পাথর দিয়ে আর কি কেমনে কেমনে সাজায় কিছু আকৃতির মতো বানায় রাখছে, সেগুলো কেমন জানি দেখতে বেঢপ আকৃতির কিছু কিছু জিনিস বানায় রাখছে খোলা জায়গায় উঠানের মধ্যে। তো তারপর উঠে তারা যখন নাকি ওই বাসাটার মূল একটা বারান্দার মতো আছে ওইখানে উঠলো, ঘাটা কেমন ছমছম করে উঠছে। তো সুমনের বন্ধু বলতেছে যে আমাদের মনে আর যাওয়াটা ঠিক না, আর যাইস না চল জায়গা। সুমন বলে যে না চল আর একটু দেখি সামনে কি আছে, সুমনের কিউরিয়াসিটি একটু বেশি। তো হেঁটে হেঁটে গিয়ে তারা দেখলো যে ওই রুমের যে মূল ঘরের যে দরজাটা ওইটা বাঁশ দিয়ে বানানো ছিল, সেগুলো ঝুরঝুর হয়ে গেছে, বাঁশটা কাত হয়ে গেছে এরকম এরকম, মানে খুবই ভগ্ন জমানটা শেষ, কালের বিবর্তনে শেষ। তো ওইটাকে তারা ঠেলা দিল, তো সরে না দুইবার তিনবার ঠেলা দিতে সরে গেল। সরে যাওয়ার পর মনে হচ্ছে যে একদম কেমন বোটকা গন্ধ, আর একদম কেমন জানি ঠান্ডা একটা অবস্থা সেই জায়গায়। তো সুমনি উকি দিল আগে, বন্ধুরা সাহস পাইতেছে না, সুমনি আগে উকি দিল, অন্ধকারে চোখটা শুয়ে আসছে, দেখতে পেল যে মানে যতটুকু এই এখান থেকে যতটুকু আলো গেছে তোমার ঘরের মধ্যে কিন্তু অন্ধকার, বেশ অন্ধকার, এবার সেগুলো দেখা যাচ্ছে না, কারণ এই দেয়ালগুলো সম্ভবত কাদা মাটি লেপে পাকা করা হয়েছিল। তো এখান থেকে দেখতে পেল যে ফ্লোরের মধ্যে কিছু জিনিসপত্র পড়ে আছে, এর মধ্যে মনে হইল মানে হাড়গোড়ও আছে কিছু, এগুলো ঠিক মতোই করতে পারল না। ওই পাশ থেকে মনে হলো যে কেমন একটা কণ্ঠে কেমন জানি একটা শব্দ করলো কেউ, ঘরের ভেতরের রুম থেকে। কেমন জানি এটা মানে ইনহিউম্যান একটা শব্দ। এই শব্দটা শোনার পর আর ওইখানে থাকার মতো সাহস তিনজনের কেউ নেই, যেটা দৌড় দিয়ে বেরো আসছে ওরা। বেরো এসে দৌড়াচ্ছে, দৌড়া এসে পাহাড়ের ওই কোর্নার আসছে নামার জায়গাটা, বলছে এখান থেকে তো খুব সাবধানে নামতে হবে, কিন্তু ভয় পাইতেছে। তিনজনই হাঁচড়ে পাঁচড়ে খুব কষ্টে ওখান থেকে নামলো। নেমে ওই পাহাড় পার হয়ে তারা সেই যে প্রথম পাহাড়ে আসছিল ওইখানে আসলো। ওখানে এসে সে দেখতেছে যে তার সেই পাহাড়ি বন্ধু সাথে তার দুজন বন্ধুকে নিয়ে ওখানে বসে আছে, তাদের জন্য অপেক্ষা করতেছে। তো সুমন্ত পাহাড়ে উঠতে উঠতে সে বন্ধুকে দেখে মানে চিল্লা চিল্লি মানে তার মানে একটা কৃত্রিম রাগ আর কি, যে বেটা তুই আরে ফালাইতে চলে গেছ তোর কি ব্যাপার। তো তার বন্ধু বলতেছে যে আরে আমি জানি যে তুই ওটা যাবি, তাই ডরাই ফিরে যাবি এখানে, আমি তোর জন্য তোর জন্য বসে আছি এখানে। তো যাই হোক সে তাদের মধ্যে কথাবার্তা হয়। তো বলে যে ওখানে কি দেখছ হচ্ছে, তো সে বলে যেখানে দেখছি মানে ওখানে অনেক ঘটনা ঘটছে। যাই হোক তারা মোটামুটি এখানে বসে গল্প শুরু করে, এর মধ্যে বিকাল গড়া যাচ্ছিল। তো তার বন্ধুরা আবার ওখানে তাবু করে, তাবু করার পর ভয় ছিল, তাবু করতে সাহস পাইতেছিল না সুমনরা। তার বন্ধু বলে না আরে ডর নাই, এখানে ভয় পাইস না, এখানে অসুবিধা নাই। আর ওই যে তার সাথে দুজন বন্ধু আসছে, ওরা অনেক কিছু জানে এখানকার সম্বন্ধে, এবং তারা ওখান থেকে অনেক খাবারের জিনিসপত্র নিয়ে আসছে, বলে আজকে আমরা পিকনিক করবো। যে তোরা তো এখানে আইসা এখনো পিকনিকের মজা পাস নাই, আজকে পিকনিক করবো, এই দুদিন তো কি খাইছে উল্টা পাল্টা। যাই হোক তারা জিনিসপত্র নিয়ে আসছিল, ওখানে তারা রান্না বাড়া করলো এবং খাওয়া দাওয়া করলো, এবং ওই দিন রাতে আর তেমন কিছু হয় নাই। এবং অনেক ঘটনা শুনলো আরো সুমনরা ওখানে বসে, পাহাড়ের ঘটনা এবং ভয়ের ঘটনা। এবং তার বন্ধু বলল যে ওখানে যে তোরা ভালো মতন যে ঘুরোস নাই বা ওখানে যে ঢুকোস নাই, ভালো করছোস, ওই ঘরের মধ্যে ঢুকলে কিন্তু বাবা তোর কাম ছিল, ওই জায়গা খুবই খারাপ, ওই ওই জাদুঘরের ওই জায়গা খুবই খারাপ, খারাপ জিনিস আছে যে ওখানে দেওয়া আছে, যেগুলো বলে। যাই হোক পরদিন তারা ওখান থেকে ব্যাক করে চলে আসে, এবং বেশ ভয় লাগতো সুমনের কাছে, ওইখানকার স্মৃতি মনে পড়লো। বেশ কিছুদিন সে বেশ একটা মানে ভয়ে ভয়ে একটা আবহাওয়ার মধ্যে ছিল, একলা রাতের বেলা থাকতে তার ভয় লাগতো, সেই স্মৃতিগুলো মনে পড়ত। তো যাই হোক এই ছিল সুমনের ঘটনা, সুমন শেয়ার করলো আমাদের কাছে, আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। এখানে পাঠিয়ে দিতে পারেন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, আপনার জানা কোনো ঘটনা, অথবা আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষের কনসার্ন নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। যদি ঘটনাটি মানসম্মত হয় অবশ্যই আমরা সেটি শেয়ার করে ফেলব। তো এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। আর যাবার আগে একটি রিকোয়েস্ট করে যাবো, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তানিম হায়ালিয়া মায়ামি ফ্লোরিডা থেকে, এবং তানিম তার নিজের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি তানিমের ঘটনায়। 2015 সালের কথা, তানিম তখন পড়াশোনা করতে গিয়েছেন আমেরিকায়, এবং তিনি গিয়েছেন মায়ামিতে, তার চাচা থাকে সেখানে, তার চাচার ওখানে তিনি থাকেন এবং তিনি পড়াশোনা শুরু করবেন, তার ক্লাস শুরু হবে। চাচা প্রথম দিকে তাকে এদিক ওদিক ঘুরালো, অনেক কিছু দেখালো, পরিচিত করলো জায়গায়, এবং তাকে কাজ করতে হবে তার যে এক্সট্রা টাইমটা, তো কাজের জন্য তাকে তার চাচা তার নিজের স্টোরে, তার একটা দোকান ছিল কনভেনিয়েন্স স্টোর, সেটা ফ্লোরিডাতে বেশিরভাগ জায়গায় কনভেনিয়েন্স স্টোর আছে, অনেক বাঙালি মানুষের আছে, তো সেখানে তার চাচা তাকে মোটামুটি ট্রেন করে, বোঝায় যে এখানকার কাজের পরিবেশ কেমন, কি করতে হয়। তানিম মোটামুটি শিখে নেন, আর তানিমের টুকিটাকি ভালোই লাগতো, খারাপ না, তিনি চাচার সাথেই বেশ সময় কাটাতেন, তারপর বাসায় চলে আসতেন। তো এর মাঝে ক্লাস শুরু হলো, ক্লাস করছেন, এবং এই জন্য তাকে বেশ পড়াশোনা করতে হচ্ছে, বেশ স্টাডি করতে হচ্ছে। আর সন্ধ্যার পরে একটা সময় তো ফ্রি থাকে, সেটা হচ্ছে 5-6টার পর থেকে বিকালে, রাত 11-12টা পর্যন্ত ফ্রি থাকে। এই সময়টা সেই তার চাচার দোকানে গিয়ে সময় দেন, একটু কাজ করেন, প্র্যাকটিস করেন, বোঝেন, চাচাও তাকে খুশি হয়ে কিছু টাকা পয়সা দেয় আর কি। তো এইভাবে তানিম একটা পুরনো গাড়িও কিনে ফেলে, এবং গাড়ি কেনার ফলে তার যে সুবিধা হয়, সে মোটামুটি রাস্তাঘাটও চেনা শুরু করে আশেপাশে। এরকম দেখতে দেখতে এক সময় তাদের সামার ব্রেক চলে আসে। তো সামার ব্রেকে মোটামুটি বেশ কয়েক মাস তার ছুটি আছে। তো তার চিন্তা হচ্ছে যে এই সময়ের মধ্যে তার কিছু টাকা ইনকাম করতে হবে এবং কিছু টাকা জমাতে হবে আর কি। তো এই চিন্তায় সে অনেককে বলা শুরু করে, পরিচিত যারা ছিল তাদেরকে এবং চাচার বন্ধু অনেককে। তো একজন তাকে বলে যে এখানে একটা স্টোর আছে, ওখানে তুমি কাজ করতে পারো, কিন্তু তোমাকে ওখানে কাজ করতে গেলে তোমাকে যেতে হবে টার্লি, তোমাকে দুপুরে চলে যেতে হবে। ওখানে আসলে যে ওনার আছে সে ওখানে থাকে একটা পর্যন্ত, একটার পর থেকে তোমাকে রাত বারোটা পর্যন্ত ওখান থেকে, দুপুর একটা থেকে রাত বারোটা পর্যন্ত থেকে স্টোরটা ক্লোজ করে আসতে হবে। তবে স্টোরটা হচ্ছে এমন একটা জায়গায়, ওই জায়গাটা কিন্তু একটু নির্জন হয়ে যায় সন্ধ্যার পরে, আর এমনি একটু এলোমেলো নেইবারহুড, নেইবারহুডটা খুব একটা ভালো না। তো তানিম ঢাকার ছেলে, সে ঢাকায় জন্ম হয়েছে, ঢাকায় বেড়ে ওঠা এবং সেও রাফ নেইবারহুডেই বেড়ে উঠেছে। তো তার কাছে এগুলো কোনো বড় ব্যাপার না। সেই মানে সে আঙ্কেলকে বলে, মানে তার চাচার ফ্রেন্ডকে, যে আঙ্কেল আপনি দেখেন আমি করব। তো চাচার ফ্রেন্ড তাকে নিয়ে যায় ওইখানে। তো সেই দোকানটা ছিল একজন পাকিস্তানি ভদ্রলোকের দোকান। তো সেখানে গিয়ে সে দেখে, দেখে তার সাথে কথা বলে সেই ভদ্রলোক এবং তাকে বলে যে ওকে, সো তুমি স্টার্ট করতে পারো, তুমি চাইলে আজকে থেকে স্টার্ট করতে পারো। তো তানিম ওই দিন রাজি হয়ে বলে আমি আগামীকালকার থেকে আসবো। তো মোটামুটি তার সাথে একটা মানে ডিড হয় যে তাকে কত টাকা পে করবে ইত্যাদি, এগুলো চিন্তা করে তানিম পরদিন ওখানে চলে যায়। ঠিক দুপুরবেলা, দুপুরে একটা তার জয়েন করার কথা যায়। যাওয়ার পর সেই ওনার তাকে ভালো মতো সবকিছু বোঝায় যে এখানে এই এরকম এরকম সবকিছু বোঝায় যায়। তার চাচার দোকানের সাথে অনেকটাই সিমিলার, সবকিছু তো একই রকম আছে। তো এগুলো দেখে সেই লোকটা বলে যে রাতের বেলা ক্লোজিং এর আগে আমাকে কল করলে আমি বলে দিব কিভাবে ক্লোজিংটা করতে হবে ইত্যাদি ইত্যাদি, অথবা আমি আজকে আসবো এসে দেখাই দিব, পরদিন থেকে তুমি করতে পারবা। তো তানিম বলে ওকে। তো লোকটা চলে যায়। তানিম সারাদিন ব্যস্ত ছিল, বিভিন্ন কাস্টমার আসে বিভিন্ন এসে। এর মধ্যে তাকে এলাকার মানুষজন বলে দু একজন এসে যে বলে ফাইনালি তোমাদের ওনার একজন পাইছে। তো বলে বলে মানে? বলে তো কাউকে পায় না, নিজেই কাজ করে, যাই আসে চলে যায় এখান থেকে। তানিম বলতেছে যে কেন চলে যায়, ওনার ব্যবহার কি খারাপ? আমি তো দেখলাম ব্যবহার যথেষ্ট ভালো, মানে নাইস পার্সন এসে। তো ওই কৃষ্ণাঙ্গ যে এসে তাকে বলতেছে, বলতেছে আরে না না ওইটা ব্যাপার না, মানে তার ব্যবহার অনেক ভালো, সে খুব ভালো মানুষ, সমস্যা হলো তোমাদের স্টোর এটা তো হন্টেড, এটার মধ্যে তো খারাপ জিনিস আছে। মানে বলে ওই যে আফটার মানে একজনের নাম বলে, বলে সে যখন এখানে মানে ডাকাত গিয়েছিল, ডাকাতটা তাকে মেরে ফেলছিল, তো এরপর থেকে এখানে কিন্তু আর মানে মানুষ কাজ করতে পারে না ওকে দেখে এখানে। তো তানিম একটু অবাক হয়ে যায়, সে ওই কৃষ্ণাঙ্গ জিজ্ঞেস করে যারি তুমি এখানে কি তুমি দেখছো যাকে এখানে মারছিল? বলে যে হ্যাঁ আমি, সে তার সাথে আমি এরকম তোমাদের আমি তো এখানকার নেইবার, আমি আসি যাই গল্প করতাম, খুব ভালো একটা মানুষ ছিল, বাট ও আসলে চলে যাওয়ার পর অনেকেই ভয় পায়, আমি নিজেও মনে হয় দরজার ভিতর ঘুরে দেখছি। তানিম বলে কি বলো? বলে যে হ্যাঁ তোমাদের এই স্টোর বন্ধ হওয়ার পরে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম রাত্রেবেলা, আমি একদিন রাত্রেবেলা দেখি তোমাদের স্টোরের ভিতর থেকে যেন তাকায় আছে, আর আমি ড্যাম শিওর এটা অমুক ছিল, মানে যে চলে গেছে তার নাম বলে। আসলে নামটা এখানে আমি উল্লেখ করতেছি না, বিকজ এটা আসলে লোকালিটির ঘটনার জন্য, ওখানকার অনেক কমিউনিটির অনেকে হয়তো এরকম জেনে থাকে এরকম ব্যাপারের জন্য। তানিম যেহেতু নিষেধ করছে আমিও নামটা উল্লেখ করতেছি না। তো বলল যে ওই কৃষাঙ্গ বলতেছে যে আমি দেখছি তোমাদের এখান থেকে, আমি তো প্রচন্ড ভয় পেয়েছিলাম, কারণ সে মনে হচ্ছিল যে ওই ভেতর থেকে তাকায় আছে আমার দিকে। তো সে ওই তখন তানিম তারা বলে গে আর হিয়ার, তুমি আমার ভয় দেখানোর চেষ্টা করতেছো, এগুলো আই এম নট বাইং এট, আমি এইসব কিনি না। আচ্ছা যাক তুমি কি কিনে করতেছিল করো তুমি। তো ওই কৃষ্ণাঙ্গ তার ওখান থেকে ড্রিঙ্কস ফিঙ্কস কিনে চলে যায়। তো এরকম আরো মানুষজন আসে, দেখা যাচ্ছে একটু সন্ধ্যা হয়েছে। এর মধ্যে ওখানে আরো দু একজন নেইবার আসে, এসে তাকে বলে যে আও ফাইনালি তো লোক পাইছে এখানে, মানে সবাই সবাইকে চিনে, যেহেতু ওই নেইবারহুডে ওই লোক দোকান চালায় অনেকদিন। তো বলতেছে যে হ্যাঁ, বলে তোমার বাড়ি কোথায়, সে কথাবার্তা বলে। তো ওই কথায় কথায় আরেক মহিলাও তাকে বলতেছে যে তোমাদের এখানে কিন্তু হন্টেড, বুঝো এখানে কিন্তু কাজ করে না, ভয় পায়। তো এখন তানিমের কাছে একটু অস্বস্তি লাগছে যে এই ভদ্র মহিলা যে বলতেছে, সে কিন্তু খুব মানে মনে হচ্ছে যে যথেষ্ট ভদ্র মহিলা, তার মধ্যে কোনো ই নাই। কৃষ্ণাঙ্গ যে বলছিল তার মনে হচ্ছে যে সে একটু দুষ্ট হইতে পারে, মানে কারণ সে যেরকম আচার আচরণ করছে সেরকম, এই মহিলা একদমই ভদ্র। সে বলতেছে যে এখানে কিন্তু ভয় পায়, তোমার আগে কিন্তু অনেকে কাজ করে নাই। তখন বলছে কেন কি হয়েছে তুমি জানো? বলে না না আমি তোমার এগুলো বললে তুমি বলে দিবে ওকে, আর সে বলবে যে আমি ফাইনালি একটা লোক পাইছি, তোমরা তাড়াই দিছ। তো সে বলে না না অ্যাটলিস্ট আমার সেফটির জন্য বলো কি হয়েছে, মানে আমি তো জানতে চাই। এটা বলে ভয় পায় এখানে, তোমার এখানে একজন জব করতো, অনেকে বলে যে ও মারা যাওয়ার পর থেকে এখানে অনেকে তাকে দেখে এই স্টোরের মধ্যে। তো এটা শুনে তানিম এবার একটু মানে অন্যরকম ফিল করে, কারণ অলরেডি এখন রাত হয়ে গেছে, মানে 8-9 বাজে এরকম টাইম, আর নির্জন হয়ে গেছে, তখন অলরেডি নির্জন হয়ে গেছে। মহিলা মনে হলো যে এই কথাটা বলার পর মহিলা নিজেই একটু ভয় পেয়েছে, সে একটু এদিক ওদিক তাকাচ্ছে। তো তাড়াতাড়ি মহিলাটা কথাবার্তা বলে তার জিনিসপত্রের দাম দিয়ে চলে গেল। তো ওই মহিলা চলে যাওয়ার পর দোকান কিন্তু আর কাস্টমার তখনও নাই, বেশ নীরব হয়ে আছে, অনেকক্ষণ কাস্টমার নাই। তা তানিম চুপচাপ বসে থাকলো অনেকক্ষণ, রেডিও বাজতেছিল আস্তে আস্তে। তো সে হেঁটে পেছন দিকে গেল, স্টোরের পেছনে হচ্ছে তাদের ওখানে জিনিসপত্র রাখা থাকে, মানে স্টকের জিনিসপত্র, তারপর তাদের সিঙ্ক, তারপর ফ্লোর মপ করার জায়গা ইত্যাদি ইত্যাদি। তো সে এদিকে হেঁটে গেল, হেঁটে গিয়ে সে ওখানে ওয়াকিং কুলার আছে, আবার বড় কুলার, দরজা খুললে পুরোটা একটা ঘরের মতো, এটাই ঠান্ডা হয়, ওখান থেকে এইসব ড্রিঙ্কস সবকিছু লোড করা হয় ভিতরে। তো সেইদিকে হেঁটে গেল, হেঁটে গিয়ে সে কুলার খুলে ভিতরে ঢুকলো, বেশ ঠান্ডা ভিতরে। কুলারের ভিতরে আলাদা বাতি জ্বালানো যায়, বাট জ্বালান লাগে না, যেহেতু প্রত্যেকটা ডোরের মধ্যে বাতি আছে, সেটা বাতিতেই ভেতরে মোটামুটি দেখা যায়। তো তানিম দেখতেছে যে কি কি শেষ হয়েছে ওখানে প্রোডাক্ট, সেগুলো ঢুকাই দিতে হয় জায়গা মতো। তো হেঁটে গিয়ে সে টুকিটাকি যা যা প্রোডাক্ট শেষ হয়েছে ঢোকানো শুরু করলো এগুলো। তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার কুলারের দরজাটা খুলে গেল, ঠস করে মনে খুলে গেল এরকম। তো তানিম অবাক হলো, কি রে ওটা কিন্তু লাগায় হচ্ছে একদম মানে ক্লিপের মতো দরজা, মানে কাট করে লেগে যায় এরকম, ওটা মনে হলো খুলে গেল। তো তানিম বললো, কি রে এটা খুললো কে, মানে কেউ বাইরে থেকে টান না দিলে খোলার কথা না। সে তাকায় দেখতেছে ওদিকে খোলা, মানে হালকা ফাঁক। তো তানিম তাড়াতাড়ি হেঁটে কুলারের শেষ মাথায়, সে ভাবছে কেউ আসছে নাকি, ভেতরে ঢুকছে নাকি, সে হয়তো খেয়াল করে নাই, কারণ তার কুলারের এই পাশে ডোরের ভেতর দিয়ে কিন্তু ভেতর দিকটা দেখা যায়, স্টোরে তার কাউন্টারটাও দেখা যায়, যেখানে তার ক্যাশ কাউন্টার আর কি। তো সে ওই দরজার কাছে আসছে হেঁটে, কেউ ঢুকে গেছে নাকি গোপনে। এই সময় তো একটু ঝাপ করে আবার দরজাটা মূলত চাপ দিয়ে কেউ লাগাই দিল। চাপ দিয়ে কিন্তু লাগাইতে পারে মানুষ, মানে যদি কেউ বাইরে থেকে চাপ দেয় তাহলে কিন্তু ঠাস করে আটকায় যাবে এবং ক্লিপটাও আটকায় যাবে ওইখানে। তো জাস্ট লাইক দ্যাট ওইটা কিন্তু ওইভাবে আটকায় গেল, ঠাস করে আটকায় গেল দরজাটা। তো তানিম অবাক হয়ে গেল, কি রে এই দরজার ধাক্কা দিয়ে আবার লাগাই দিল এরকম। তো সে ভেতর থেকে এরকম আছে নবের মতো আছে, ওইটা চাপ দিয়ে দরজাটা খুললো, খুলে বেরোলো, বেরোয় ডানে বামে তাকাইলো, কেউ নাই, স্টোর ফাঁকা, তখনও কোনো কাস্টমার আসে নাই। আর ভেতরে একটা ডোর চাইম আছে, একটা ইলেকট্রনিক চাইমও আছে, টুং টুং করে ঘন্টা বাজে দরজা খুটলে গো। তো ওইরকম কিছু নাই, মানে স্টোরের মধ্যে হালকা রেডিও বাজতেছিল, গান বাজতেছে। সে কুলারটা লাগাই দিল, ডান দিকে তাকালো, শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তাকায় দেখতেছে ওই পাশে তার সিঙ্ক, বড় সিঙ্ক, তার নিচে মপ রাখা, তারপর ব্যাথরুম দুইটা। তো সে ঘুরে স্টোর দিকে যাওয়ার চেষ্টা করতেছে, মানে ঘুরে স্টোরের দিকে যাবে আর কি। এই সময় সে ফিল ফিল করলো যে তার যে বাথরুমের দরজাটা সেটা কট 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 করে খুললো, লাগাইলো দুবার তিনবার করে, এরকম করে কেউ মানে সামনে পিছনে করলো। তো তানিম তাকে একটু ভয় পাইছে, মানে সে একটু ভয় পেয়ে গেছে ঘটনাটা কি। এই সময় সে ওই ডোর চাইম শুনলো, মনে হলো দরজা খুলে কেউ ঢুকলে যে টিং টিং করে উঠে সেরকম। সে তাড়াতাড়ি হেঁটে কাউন্টারের দিকে যাচ্ছে, এই সময় মনে হলো যে বারবার বাজা শুরু করলো, টিং 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 টিং। ওটা কিন্তু সেন্সরের জন্য হয়, মানে একটা সেন্সর মানে সামনে দিয়ে যখন এটা দরজাটা খুলে সেন্সর থেকে চলে যায়, তখন তো দরজা লাগান এর মধ্যে সেন্সর বারবার টিং টিং করতেছে। তো তানিম একটু ভয় পেয়ে কাউন্টারে যেয়ে বসছে। তো সে তো অনেক হরর মুভি দেখে, অনেক কিছু দেখে, তানিমের মাথার মধ্যে চিন্তা হলো যে আসলে মানুষজন বলছে এরকম কিছু আছে নাকি। কিন্তু আশেপাশের যে লাইট, স্টোরের মধ্যে এত লাইটিং, বা সে বাইরে দরজার বাইরে যে দূরে দেখা যাচ্ছে রাস্তা, তার বাসার মানে স্টোরের সামনে রাস্তাটা চিকন একটা রাস্তা, সেটা হচ্ছে গলি, আসলে নেইবারহুডের গলি, কিন্তু সেটারও যে আলো, এগুলো দেখে তার কাছে মনে হইতেছে না যে হরর কিছু এরকম ঘটবে। বাট অনেক হরর মুভি তো অনেক কিছু দেখায়, যেটা ভয়ও পাইছে। এর মধ্যে তার দেখলো যে একটু পরে দরজা খুলে তার যে ওনার ঢুকলো, এসে ঢুকে মানে তাকে বললো কি অবস্থা, কেমন গেছে সবকিছু। সে বললো যে ভালো, বলে আমি একটা আগেই চলে আসলাম তোমাকে হেল্পিং সাহায্য করতে ক্লোজিং এ, টুকিটাকি জিনিসপত্র বুঝাই দিই সবকিছু, আর আসো লাস্টে ক্লোজিংটা আমরা দুজন মিলে করি, তাহলে তুমি বুঝতে পারবা। তো তানি বলো আচ্ছা ঠিক আছে। তো সেই বস মিলে আর সে মিলে দুজনে মিলে কাজ করতেছে, এটা ওইটা ক্লোজ করতেছে, কুলার ভরতেছে এটা এটা। তো তানিম তার বসকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে, বলে কি, বলে আমাকে এরকম দুজনে এসে বলল যে এখানে নাকি এরকম এরকম ঘটনা, মানুষ ভয় পায় কে নাকি কাজ করতো মারা গেছে, তারপরে ওম থেকে দেখা গেল যে মানে সে খেয়াল করলো হঠাৎ যে তার যে ওনারের মুখটা একটু শক্ত হয়ে গেল। তো সে চুপ করে থেকে বলল যে হ্যাঁ এখানে মারা গেছে একজন, এবং সে তোমাদের দেশেরই লোক ছিল, তোমাদের দেশেরই মানুষ ছিল, মারা গেছে এখানে, ডাকাতরা মেরে ফেলছিল, তো এটা তো আসলে মানে ওরকম কিছু না, এটা মানুষ বানায় নিছে কথা। মানুষ চেষ্টা করে এগুলো বললে যাতে আমার দোকানটা উঠে যায়, এর জন্য বলে। আর এই কারণে আমি এমপ্লয়ও পাই না। আমি তো চেষ্টা করি আমাদের নিজেদের মানুষজন রাখার জন্য, যে আমাদের সাবকন্টিনেন্টের যারা আছে তাদের মধ্যে মানুষ রাখার জন্য। তো ওরা আসলে এটা পছন্দ করে না, ওরা চায় যে এখানে মানে অন্য মানুষ কাজ করুক ইত্যাদি ইত্যাদি, এইসব কারণে বলে। তো এটা নিয়ে টেনশন করো না, এগুলো কিছু না, এসব আজ এটা দোয়া পড়ে নিব, ভয় পেলে দোয়া পড়বা, সব জায়গায় তো ভয়ের জিনিস থাকতে পারে, দোয়া পড়বা, বাট ওরকম কিছুই নাই এখানে, ওরকম মনে হয় না। আমি নিজে কখনো কিছু দেখিনি অ্যাটলিস্ট, তাই বলে ওনার বলে যে আমি নিজে কিছু দেখিনি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তানিমকে এটা বুঝে বুঝে ক্লোজিং এর টাইম আসে, তারা দুজন মিলে স্টোরে লাইট টাইট বন্ধ করে বের হয়ে আসে, বের হয়ে এসে দুজন গল্প করে। ওনারটা খুব ফ্রেন্ডলি ছিল, খুব বন্ধুত্বপূর্ণ তার সাথে আচরণ। তো গল্প গুজব করে তারপর দুজন বিদায় নেয়, তানিম তার বাসায় চলে আসে। তানিম চিন্তা করে যে ভালোই তো, মানুষের হাজিরা তার আসলে তো তার পয়েন্টগুলো মানে সেন্স মেক করে, সে যা বলছে যে হইতেই পারে এরকম। তো তানিম সুন্দর করে ওই দিন রাতের বেলা বাসায় যায়, বাসায় যায় তার মতো এটা ওইটা করে, কম্পিউটারে কাজ করে, তার টুকিটাকি কাজকর্ম করে রাতের বেলা দেশে কথাবার্তা বলে ঘুমায় যায়। পরদিন সারাদিন যায়, সে দুপুরবেলা আবার চলে আসে কাজে। আজকে কাজে এসেও সে কাজ শুরু করছে এবং মোটামুটি এটা ওইটা করতেছে। তো এক সময় তার ওনার তো বিদায় নেয়, সে শুরু করার কিছুক্ষণ পরে ওনার চলে যায়। তো ওই বিকালের দিকে আবার সেই কৃষ্ণাঙ্গ আসে, আরো মানুষ আসে। তো ওই কৃষ্ণাঙ্গ বলছে, বাহ তুমি তো সেকেন্ড দিনও ব্যাক করছো, খুবই ভালো জিনিস, তাহলে তুমি ভয় পাও নাই, বেশ জোস, আমি একটা পার্টনার পাইলাম গল্প গুজব করার জন্য, এই সেই। তানিম ওরে আর খুব একটা পাতা দিচ্ছে না, কারণ তানিম মনে করতেছে যে তারে তো আসলে উল্টা পাল্টা পড়াইতেছে এই লোক, আসলে তারা চায় না যে সেখানে কাজ করুক। তানিম তারে খুব একটা পাত্তা দিল না, কাজকর্ম করলো। তো করতে করতে অলরেডি এরকম রাত হয়ে গেছে, ওরকম 9:30 বাজছে। তো মানে স্টোর স্লো, এখন আর মানুষজন নাই, সে তখন আবার তার মতো ক্লিনিং ক্লিনিং করবে, কুলার টুলার ভরবে, এগুলো করবে। তো সে সুন্দর করে চলে গেল তার কুলারে, দরজা খোলা রেখেই যেত, কারণ সে জানে যে চাইম বাজে এবং চাইমের একটা সাউন্ড কিন্তু ঠিক তার কুলারের সামনে আছে। তো সে কুলার ভরতেছে, ওই দিন মোটামুটি দিনের বেলা বিকালবেলা বেশ খালি হয়েছিল, সেও আর এগুলো রিফিল করে নেই, তো মোটামুটি অনেক খালি হয়েছে। তো সে ভালো মতো এগুলো ভরতে ভরতে সে ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ লেগে গেছে। তো ফাইনালি সে যখন নাকি বেশ মানে কুলার ভরা প্রায় তার শেষ, এই সময় হঠাৎ করে টপ করে পুরো অন্ধকার হয়ে গেল সব, এগুলো কুলারের যে ফ্যান ট্যান সব বন্ধ হয়ে গেল, মানে পুরা মানে ইলেকট্রিসিটি মানে টোটালি গন। এটা কিন্তু হয় না, মানে ওইখানে হওয়ার কথাই না, ওখানে মানে নর্মালি ইলেকট্রিসিটি নর্মালি কোনো দুর্যোগ ছাড়া যায় না, কিন্তু দপ করে সব নিভে গেল। তানিমের বুকের মধ্যে একটা ধক করে উঠছে, কারণ সে হঠাৎ করে মানে লাইট ছিল তো তার সামনে যে শেলগুলো শেপগুলোর পাশে তো লাইট জ্বলে বড় বড়, টিউব লাইট জ্বলে বড় বড়, সেটার আলোটা যখন ধপ করে নিভে গেছে পুরো জায়গাটা ঘুরঘুরটি অন্ধকার হয়ে গেছে। তার বুকের মধ্যে ধপ করে আছে, সে কিছুই দেখতে পাচ্ছে না, কয়েক সেকেন্ডের জন্য চোখ পিট পিট করে তারপর সে তাকাইলো, তাকায় দেখতেছে যে স্টোরের ভিতরে আবছা আলো দেখা যাচ্ছে। স্টোরের কর্নারে দুইটা ছোট ছোট এরকম চার্জ লাইট আছে, মানে ওইটা হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেলে ইমার্জেন্সি জ্বলার জন্য, ওই দুইটা জ্বলে আছে শুধু, খুবই অল্প আলো, এটা অনেকটা স্পটলাইটের মতো ওই জায়গায় আলো দিছে, এরকম খুব ছোট সামান্য একটু আলো, এতটুকুই যতটুকু দেখা যাচ্ছে পুরো জায়গাটা, একটু ধোঁয়াশা ধোঁয়াশা কেমন, মানে তার কাছে একটু অস্বস্তি লাগতেছে। তো তানি মাঝতে ধীরে বেরোচ্ছে, প্রচন্ড ঠান্ডা, শরীরটা ঠান্ডা হয়ে গেছে তার। তো সে বুঝতে পারতেছে কুলার থেকে বেরলেই তো তার গরম লাগবে, সে কুলারের যে ইটা সে চাপ দিল খোলার জন্য, দেখছে কুলার খুলে না, খুবই অবাক কাণ্ড। এরকম একটা বড় নবের মতো ছিল, যেটা চাপ দিলেই বাইরের ওই ইটা খুলে যেত, তখন যে তার যে লকের যে হ্যান্ডেলটা খুলে যেত আর কুলার খুলে আসে। সে চাপ দিতে সেটা ডেবে যাচ্ছে কিন্তু কুলার খুলে না, অনেকটা মনে হতো যে কেউ হাত দিয়ে বা শক্তি দিয়ে কেউ চেপে রাখলে যেরকম হয় দরজা, তানিম ওইটা চাপ দিয়ে দরজা ঠেলা শুরু করলো, দেখে খুলে না। তো তার কাছে প্রচন্ড ভয় লাগলো, প্রচন্ড ভয় লেগে গেছে তানিমের, এটা কেমন কথা, ঠান্ডার মধ্যে আটকে থাকবে আর অন্ধকার, মানে কোনো ইলেকট্রিসিটি নেই কিছু না, ইলেকট্রিসিটি কিভাবে গেল, এখানে তো ইলেকট্রিসিটি যাওয়ার কথা না। তো প্রচন্ড রকমের ভয় পেয়েছে তানিম, তো দেখে দরজা আর খুলতেছে না। তো এই পর্যায়ে সে চিন্তা করলো যে আমাকে তো কিছু করতে হবে, এখান থেকে বেরিতে হবে। তো সে চিন্তা করলো যে তার সামনের একটা শেলফ সে নামায় ফেলবে, সেখানে দুধের যেখানে শেলফটা ছিল সেখানে যে মিল্কের গ্যালন লাখা থাকত পরপর দুইটা দিনটা, তো সে দ্রুত ওই দুধের শেলফগুলোর থেকে দুধ নামায় ফেললো এবং মাঝখানটা শেলফ নামায় ফেললো, মোটামুটি একটা ফাঁকা জায়গা হয়েছে, ওইটা দিয়ে তানিম বের হয়ে গেল। সামনের দরজাটা ধাক্কা দিল, দেখলো যে দরজা খুলে গেছে, মানে ওই যে এমনি তো বাইরে তো গ্লাসের ডোর, ওইটা খুলে গেছে, সেখান থেকে বের হয়ে আসলো ভিতর থেকে, ঠান্ডা, এবং তার কাছে মনে হইতেছে পুরো স্টোরের ভিতরে ঠান্ডা, মানে প্রচন্ড রকমের ভয় পেল যে স্টোরের ভিতরে তার মনে হচ্ছে কুলারের মতো ঠান্ডা, অবাক কাণ্ড। বের হয়ে এসে দরজাটা লাগাইলে এবং সে স্পটলাইটের আলো হালকা মানে হালকা ভয় পড়ছে, এখন তার চোখের সামনে স্পটলাইটের গুলো পিট 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 করে স্পটলাইটের আলো দুটো নিভে গেল। পুরো স্টোরটা ঘুরঘুরটি অন্ধকার। সবাক হয়ে খেয়াল করতেছে স্টোরের বাইরে যে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে স্ট্রিট, স্ট্রিটের যে আলো ল্যাম্পের আলো হালকা এখানে আসে, কিন্তু পুরো স্টোর অন্ধকার। মানে কেউ দেখলে মনে করবে স্টোরের সব বাতি নিভাই দিয়ে চলে গেছে ক্লোজ করে কেউ। সে তাড়াতাড়ি হাত বের করে ঘড়ি দেখলো, ঘড়িতে তাকায় দেখতেছে যে বারোটা বাজে, বারোটা এক। তো সে মনে করতে পারতেছে সে হয়তো সাড়ে নটার দিকে মেবি কুলারে ঢুকছিল, বারোটা কিভাবে বেজে গেল, মানে দশটা এগারোটা তিন ঘন্টা কিভাবে এখানে চলে গেল তার মাথায় ঢুকতেছে না। তার কাছে এটা মানে একটা অবাক কাণ্ড মনে হলো যে আমি কি প্রায় আড়াই তিন ঘন্টা কুলারের ভিতরে, ধরো আমি সাড়ে নটায় ঢুকছি মনে মনে চিন্তা করতেছে, তো বারোটা বেজে গেল কেমনে, মানে একদম মিড নাইট হয়ে গেল। চিন্তা করতে করতে সে তার মোবাইল ফোন বের করলো, সে তাকায় দেখতেছে মোবাইল ফোনে নেটওয়ার্ক নাই। এই জায়গায় কিন্তু নেটওয়ার্ক বন্ধ হওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা মানে পুরো হোয়াইট কভারের জায়গা, এখানে নেটওয়ার্ক থাকেই। তো সে মানে খুবই অবাক হইল, অবাক হয়ে সে তার মোবাইলের যে লাইটটা ফ্ল্যাশ লাইট আছে ভিতরে ওটা জ্বালায় সে গেল পেছনের দিকে যেখানে তার দরজাটা বন্ধ দেখছিল। সে কুলারের দরজার কাছে গিয়ে পুরো অবাক হয়ে গেল যে কুলারের দরজা খোলা, হালকা ফাঁক করে রাখা, মানে কুলারের দরজাটা খুলছে, মানে কেউ ওই যে তার যে ওখানকার যে ফ্লিপটা টান দিয়ে খুলছে এবং ফাঁক করে রাখছে দরজা। অন্ধকারের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে এরকম খুব ভয়ে ভয়ে সে ওই মোবাইলের আলো ফেললো, ভেতরে দরজাটা টান দিয়ে খুললো। খুলে সে চিন্তা করছে আমি এতক্ষণ চাপ দিচ্ছি এখান থেকে, এই দরজা খুলে নাই, মানে কেউ চেপে রাখছে এরকম মনে হয়েছে। তো সে হাত দিয়ে এখান থেকে ডান হাত দিয়ে চাপ দিয়ে দেখলো যে ঠিকই তার এখানকার ক্লিপ বাঁকা হচ্ছে চাপ দেওয়াতে, মানে খুলে যাওয়ার কথা। তো সে তাড়াতাড়ি দরজাটা মানে লাগাই দিল কুলারের, লাগায় সে হেঁটে তাড়াতাড়ি যাচ্ছে কাউন্টারের দিকে। সে চিন্তা করছে আমি এখন যে ওনারকে কল দিব যে আপনার এখানে একটু মিস্টেরিয়াস জিনিসপত্র হইতেছে, আমি এখন চলে যাব, আপনি কাইন্ডলি আসেন, আমি এখানে এরকম থাকতে পারবো না। এই চিন্তা করতে সে জাস্ট কাউন্টারের কাছাকাছি গেছে দ্রুত। সে কাউন্টারে মানে দিকে তাকাইছে আর কি, জাস্ট ওখানে যেয়ে তাকাইছে। এক সেকেন্ডের মধ্যে কাউন্টারের উপরে সে দেখলো যে একটা মানুষের অবয়ব দাঁড়ায় আছে অন্ধকারে, মনে হচ্ছে কেউ যদি দাঁড়ায় থাকে কাউন্টারের মধ্যে। তার মানে সে পুরো বুঝতে পারতেছে মানে ডার্কের মধ্যে আরো ডিপ ডার্ক একটা অবয়ব অন্ধকার, মানে হালকা যে রাস্তার আলো তো হালকা আসতেছে এখানে, এটার মধ্যে বোঝা যাচ্ছে একটা ডিপ অবয়ব ওখানে দাঁড়ায় আছে। তো তানিমের বুকের মধ্যে ধক করে উঠছে এবং সে প্রচন্ড ভয় পেয়ে গেছে। সে আসলে মানে কি করবে বুঝে আসতে উঠতে পারতেছে না। তার কাছে কেন জানি মনে হইতেছে যে ওই যে অবয়বটা তাকে কিছু বলতে চায় এরকম। তো সে করলো কি, ভয়ে আর কাউন্টারের ধারে কাছে না যায় ঝেড়ে দৌড় দিয়েছে দরজার দিকে, মানে এটা সে অটো রিফ্লেক্সে দিছে, মানে তার আসলে মানে আর মানে সাহসী হয় না কাউন্টারের ধারে কাছে যাওয়ার, দৌড় দিয়ে মেন দরজার দিকে যে ধাক্কা দিছে দরজা খোলাই, দরজা খুলে গেল। সে দরজার বাইরে এসে পড়লো, তার পকেটের মধ্যে চাবি ছিল, স্টোরের চাবিটা তার এখানে মানে বেল্টের তার সাথে লাগানো ছিল ওই দিয়ে। তো চাবিটা সে বের করছে করে দরজাটা লাগাবে, হাত কাঁপতেছে থরথর করে। এই সময় দেখলো ধুম করে মানে পুরো স্টোরের মধ্যে বাতি জ্বলে উঠলো সবগুলো, মানে ভেতরে বাতি একদম সামনে বাতি ছিল সবই জ্বলে উঠলো একবারে। তারপরও সে হাত কাঁপতে কাঁপতে সে মানে চাবি লাগাই দিল, লাগাই দিয়ে সে দরজার থেকে বের হয়ে তার গাড়িতে আসলো। গাড়ি পার্ক করা ছিল সামনে, গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে সে মানে গাড়ি স্টার্ট দিছে, দিয়ে সে লক করে বসছে ভিতরে, এত ভয় লাগতেছে তানিমের। তারপর সে তার সেলফোন বের করলো, পুরো নেটওয়ার্ক আছে ফোনে। তো দেখতেছে যে তার শরীর কিন্তু এখনো ঠান্ডা ঠান্ডা। তো সে ফোন করলো তার ওনারকে, তার ওনার ফোন ধরলো। তো সে ফোন ধরে বলছে মিস্টার আরিফ আমি আসলে সরি যে আমি এখানে ভয় পাইছি আপনার এখানে, আর আমি এত রাত পর্যন্ত এখানে থাকতে পারবো না, আমার এখানে সম্ভব না, আপনি কাইন্ডলি আসেন, আমি কিন্তু জাস্ট এখানে চাবি দিয়ে লাগাইছি, এখানে অ্যালার্ম টালাম কিছু সেট করি নাই, কিচ্ছু করা হয়নি, এখন মনে হয় সাড়ে বারোটার উপরে বাজে, আমি এখন চলে যাব। তো স্টোর যে তাদের ওনার সে বলতেছে কি বলতেছে এখন সাড়ে বারোটার উপরে বলতে বাজে, তোমার কি মাথা ঠিক আছে, তুমি তাকায় দেখো কটা ঘড়ি দেখো তুমি। তো সে ঘড়িতে তাড়াতাড়ি তাকাইলো, তাকাইতে গাড়ির যে স্টিরিও সেটার মধ্যে এগারোটা এগারো বাজে। তো সে বলতেছে যে আশ্চর্য, তো নিজের সাথে সাথে সে তাকাইলো তার মোবাইলের ডিসের দিকেও, দেখলো যে হ্যাঁ এগারোটা এগারো বাজে, তার সামনে এগারোটা বারো বাজলো। তো তখন সে ফোন ধরলো, বলল মিস্টার আরিফ মানে সামথিং ইজ ভেরি রং, কিছু একটা এখানে রং আছে, প্লিজ আমি থাকতে পারবো না, আপনি আসেন এসে ক্লোজিংটা করেন, আমি চলে যাবো এখানে, আমি তালা মেরে আমার গাড়িতে বসে আছি। তো তিনি বললেন যে ওকে আমার আধা ঘন্টা সময় দাও। তো তিনি বললো যে আপনি তাড়াতাড়ি আসেন। তো সে মোটামুটি দরজা বন্ধ করে চুপচাপ ওখানে বসে আছে, মানে প্রচন্ড ভয়, তানিম সে আসলে ওখান থেকে নড়তে পারতেছে না, আবার চলে যেতে পারতেছে না, যেহেতু তার একটা রেসপন্সিবিলিটি দেওয়া তার কাছে, দোকানের কিছুই বন্ধ করে নেই ভিতরে লাইট টাইট। তো অনেকক্ষণ বসে আছে। তো তার কাছে একসময় মনে হলো দোকানটা এরকম একতলা বাড়ির উপরে, তো তার কাছে কেন জানি মনে হলো যে দোকানের যে ছাদ, ছাদের উপরেও সে একটা এরকম অবয়ব দেখতেছে, অবয়বটা মনে হচ্ছে একদম কুচকুচে কালো একটা অবয়ব, মানে ডার্ক একটা অবয়ব। ওইটা কোনো মানুষের মতো মানে শরীরে ড্রেস বা কিছু না, মনে হচ্ছে বোঝা যাচ্ছে অন্ধকারের মধ্যে একটা আরো গাঢ় অন্ধকার। দোকানের ঠিক উপরে একটা উঁচু জায়গা, ওখানে ছাদের মতো হয়তো, ওখানে হাঁটাহাঁটি করতেছে এরকম। তো তানিম প্রচন্ড ভয় পেয়েছে, তার মনে হচ্ছিল যে সে তখনই মানে এখান থেকে জাস্ট ড্রাইভে দিয়ে, সে পার্কে দিয়ে রাখছিল গাড়ি স্টার্ট করে, সে মনে হচ্ছে জাস্ট ড্রাইভে শিফট করে সে তাড়াতাড়ি এখান থেকে টেক অফ করে। কিন্তু সে ওই যে নিজের দায়িত্ববোধের জন্য করতেছে না, নিজের গাড়ির মধ্যে একটু সাহস থাকে, সে দোয়া পড়তেছিল মনে মনে। তো বেশ অনেকক্ষণ পরে, তো আধা ঘন্টা লাগেনি, তার আগেই দেখছে যে ওখানে তার বসের গাড়ি চলে আসছে, এসে তার সামনে থামলো। তো এসে সে বস নামছে গাড়ির থেকে, সেও নামছে। তো সে নামার সময় তাকায় দেখতেছিল সেই বিল্ডিং এর ছাদের দিকে, তখন কিন্তু কিচ্ছু নাই ছাদের উপরে। তো সে তাড়াতাড়ি ওই গাড়ির থেকে নামলো, নেমে যেয়ে গেল তার বসের দিকে। তো বস বললো, কি হয়েছে, এত ভয় পেয়েছো কেন, কি ব্যাপার? তো সে চাবিটা বাড়াই দিল, গেট খুললো, গেট খুলে তারা দুজন ঢুকলো স্টোরের মধ্যে। সবকিছু নর্মাল যেরকম চলে, হালকা ওই যে ফ্রিজারে গুঞ্জন, হ্যাঁ তার ইসে। কিন্তু সামনেই দেখতেছে যে ওইখানে যাচ্ছে, যে দরজা খুলে বেরিয়েছে দিকে, তারা হেঁটে যেয়ে দেখতেছে ওখানে ওই দুধ দুধের ওখান থেকে সে বেরিয়েছে, ওই জায়গাটা ফাঁকা, মানে দরজাটা অটোমেটিক লেগে যায় কুলারের, কিন্তু জায়গাটা খুব ফাঁকা, মানে দুধ নাই ভিতরে, সে নামা রাখছিল যেরকম। সে বলে তার ওই স্টোর মালিককে যে কি হয়েছে পুরো জিনিসটা। স্টোর মালিক শুনে শুনে বলে, আসলে তোমার মাথার মধ্যে ভয় ঢুকে গেছে, তোমাকে মানুষজন বলছে এরকম। তখন তানিম রেগে যায়, তানিম রাগ করে বলে, আপনি কি আমাকে মনে করছেন যে আমি আপনার ইয়ারকি করতেছি? আমি হচ্ছে একটা শহরের ছেলে, আমাদের শহর অনেক টাফ একটা শহর, এবং আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে ওখানে যাওয়া আসা করি, এইরকম অনেক হন্টেড জিনিস আমাদের শহরে প্রচলিত কথা, বাট এখানে আসলেই কিছু আছে, আপনি এটা আসলে কেমনে কন্ট্রোল করবেন আমি জানি না। এখানে তো আপনি মানে বিভিন্ন রকম জিনিস নিয়ে কারবার করেন, আপনি অ্যালকোহল বিক্রি করেন, আপনি এখানে ম্যাগাজিন বিক্রি করেন, অনেক রকম ম্যাগাজিন আছে, অনেক ছবি আছে, অনেক কিছু আছে, এগুলো তো আসলে মানে আপনার এখানে তো আপনি পবিত্র করতে পারবেন না জায়গাটাকে, এখানে কিছু ঘটছে তো ঘটছেই, এখন এটা হয়তো কোনো একটা ব্যাপার স্যাপার আছে। যাই হোক ভাই, আপনার চাবি এই যে নেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যদি এখন আমার পেমেন্টটা ক্লিয়ার করে দিতে পারেন দিতে পারেন, অথবা আপনি আমার পরে রেডি করে রাখেন, আমি নিয়ে যাব। যাই হোক, নো হার্ড ফিলিং। তা যাক, বসের সাথে এগুলো বলে সেখান থেকে বেরোয় আসে। তো তার বস আর কিছু বলে না তাকে, সে আসলে জানে যে তার এখানে ঘটে, যেহেতু অতীতেও মানুষ কাজ করে নাই, ছেড়ে গেছে এখান থেকে কাজে পাবে। তো তানিম ওখান থেকে ওই দিন ছেড়ে চলে আসে। তানিম ভয় পেয়েছে, এরপর কয়েকদিনই সে ভয় পেত, রাতের বেলা সে যখন থাকতো, সে তার চাচার বাড়িরই, তার চাচার একটা বড় বাসা আর কি, বাসার পেছন দিকেই তার রুমটা ছিল। তো ওই জায়গাটা আবার একটু অ্যালোপ, মানে একটু আলগা, মানে জায়গাটা মানে তার যে রুমটা লিভিং রুমের এই সাইডে, ওখান থেকে হেঁটে গেলে তার ওই অ্যাটাচড বাথরুম কিন্তু নাই, তাকে হেঁটে যেতে হতো কমন বাথরুমের দিকে। তো রাতের বেলা যখন সে বেরিত রুমের থেকে, তার কাছে একটু ভয় লাগতো এই তার বাথরুমে যেতে আর কি, কারণ পুরা দেখতো ডাইনিং স্পেসটা ফাঁকা অন্ধকার, আর তাদের কিচেনটা দেখা যেত, কিচেনের জানলার উপর সাথে লেক, ওই তাদের বাসার পাশে একটা লেক আছে, লেক, তো একটু ভয় লাগতো তানিমের কাছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এগুলো আর ই করে না। তো ওই স্টোরটার কথা তানিম বলছে যে ওইটা আসলেই ইসের, এবং পরবর্তীতে উনি নাকি ওইরকম ভাবেই যে ওনার চালাইছে, তিনি ওই অনেক বিদেশিকে রাখছিলেন কাজের জন্য, তারাও ভয় পেত এবং মানুষজন বেশি দিন থাকতো না ওইখানে। তো এই ছিল তানিমের ঘটনা, তানিম যেটা শেয়ার করলো আমাদের কাছে, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, আমি বেশ রিলেট করতে পারছি, কারণ ওই সব অঞ্চলে আমার অনেক চলাফেরা হয়েছে। সো আমি মনে হয় দেখছিলাম পুরো জায়গাটাকে, চোখের সামনে দেখতে পারতেছিলাম পুরো সিনারিওটা। তো আজকে আমার সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে, ইনশাল্লাহ আমি চলে আসবো আপনাদের সামনে নেক্সট এপিসোড নিয়ে। ফার্স্টে আসবো থার্সডে নাইট প্রেয়ার, এন্ড তারপরে অদ্ভুতরে নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুতরে শুনতে পায়। তাহলে আজকের মতো চলে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে। আল্লাহ হাফেজ, টাটা।